আসসালামু আলাইকুম, দ্য মুসলিম গ্লাস পডকাস্টের আজকে আমাদের আজকের এপিসোড হচ্ছে বর্তমানে একটা কারেন্ট টপিক নিয়ে, যেটা নিয়ে আমরা আমাদের সবাই কম বেশি বেশ কনসার্ন। জাতি হিসেবে আমরা বড় অংশই নিজেদেরকে রাজনীতির বিমুখ হিসেবে পরিচয় দিতে পছন্দ করি, কিন্তু এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয় যখন আমরা আসলে চাইলেও রাজনীতি থেকে নিজেদেরকে দূরে সরাতে পারি না। তো যে আন্দোলনের যে বিষয়টা সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার নিয়ে একটা আন্দোলন। এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আর আমাদের আজকের গেস্ট হচ্ছেন রেজাউল করিম রনি ভাই। রনি ভাই কেমন আছেন?
আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে যেহেতু বেঁচে আছি এই অবস্থায়, সেটাই সুপ্রিয়া এবং ভালো আছি বলতে হবে। যে যেখান থেকে অনুষ্ঠান শুনছেন বা শুনবেন, এবং যারা আয়োজন করছেন এবং যারা আমার সাথে গেস্ট হোস্ট আছেন, সবাইকে আমার সালাম শুভেচ্ছা দিয়ে আমরা আজকে চেষ্টা করব আমরা আসলে কতগুলো বিষয় বেশ পরিষ্কার এবং খুলি ভাবে কথা বলতে, যাতে এই মুহূর্তে যে বাজে এবং দমবন্ধ করা অবস্থা, সে জায়গা থেকে আমরা নিজেদের দায়িত্ব এবং নাগরিক কর্তব্যটাও যেন বুঝতে পারি, এবং সার্বিকভাবে অবস্থাটাও যেন আমরা যার যার জায়গা থেকে বুঝতে পারি, এবং আমাদের করণীয়টাও কি সেটাও যেন আমরা ঠিক করতে পারি, সেই আলোকে আমি চেষ্টা করব কিছু কথাবার্তা শেয়ার করা আপনাদের সাথে।
ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের সাথে রেজা রনি ভাই ছাড়া আরো একজন গেস্ট আছে, সেটা হচ্ছে আসিফ আদনান। আসিফ আদনান আমাদের সাথে আগেও ছিল। আসিফ কেমন আছো?
আলহামদুলিল্লাহ।
আচ্ছা, আর আমি বরাবর মতো আমি হোস্ট তানভীর, এবং আমার সাথে আছে মাহবুব ভাই। আচ্ছা, তো আমরা আমাদের আলোচনা সরাসরি যাওয়ার আগে আমরা রনি ভাইকে একটু তার ব্যাপারে ইন্ট্রোডিউস করার ব্যাপারে অনুরোধ করি, যেন আমাদের অডিয়েন্সটা জানতে পারে ওনার সম্বন্ধে, ব্যাকগ্রাউন্ড, ওনার কাজকর্ম, অ্যাক্টিভিটি সম্পর্কে।
এটা তো খুব মুশকিল নিজের সম্পর্কে ইন্ট্রোডাকশন মতো দেওয়া। আমার নাম রেজাউল করিম রনি, আমি পেশাগত ভাবে সাংবাদিক, নিউ এস পত্রিকায় আমি কিছুদিন কাজ করছি অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে। বর্তমানে আমি দি জবান .com নামে একটি অ্যানালিটিক্যাল এবং স্পেশালাইজড নিউজ মিডিয়াতে এডিটর হিসাবে আছি। আর এমনিতে আমি লেখালেখি করি। আমার লেখালেখি এবং চিন্তা ভাবনার আগ্রহের জায়গা হলো অবশ্যই কন্টেম্পোরারি পলিটিক্স, থিওলজি এবং ইসলামী আপরাইজিং, সাউথ এশিয়া, আফগানিস্তান এন্ড গ্লোবাল অ্যাফেয়ার্স, আর ফিলোসফি, লিটারেচার, এগুলো নিয়ে আমি কথাবার্তা বলি, কাজ করি।
আচ্ছা, আমি অবশ্য আপনাকে কিভাবে চিনছি জানেন? আমি আপনাকে চিনছি হচ্ছে আপনার একটা কথা দেখে, এটা হচ্ছে আপনার হলি আর্টিজান হামলার পর আপনি একটা লেখা লিখছিলেন যে মতাদর্শই ম্যাটার করে, খুব ছোট একটা পোস্ট। আমি এই ওই লাইনটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে আপনি আর বাংলাদেশের আর দশজন মতো হবে না ইনশাল্লাহ। হ্যাঁ,
মানে সামওয়ান ইজ লিসনিং।
আর তা বলে আমি আপনার ব্যাকগ্রাউন্ড তো মাশাল্লাহ ভালো, কিন্তু আমি আমার কাছে আপনার কাছে কি কি মনে হয়েছে যে বাংলাদেশে সাংবাদিকরা গ্রস লেভেলে আসলে চাটার দল, মুসলিম, আপনাকে আমার সেরকম মনে হয় না? দ্যাটস ওয়াই
আমাকে আমার নিজের একটা ছোট প্রতিষ্ঠান করে নিজেই সাংবাদিক হইতে হইছে, মানে আমি আর কোথাও কোপ আপ করতে পারি
না। আসলে আমার ধারণাটা আস্তে আস্তে বদলাবে, কারণ যে
ডেফিনেটলি বদলাবে, ডেফিনেটলি বদলাই তো হবে আমাদের। কারণ হলো বাংলাদেশের সাংবাদিকতা না, আমি একটা লেখা লিখছিলাম, মিডিয়া সংস্কৃতি ও ক্ষমতার উন্মাদনা। বেসিক্যালি আমাদের এটার মিডিয়া কালচারটা হলো ইসলামী ফোবিক কালচার, হাইব্রিড, মানে আপনারা যেটাকে আমরা বলি যে ছিন্নমূল সেকুলার যেগুলো আছে না, মানে ধরুন কথায় কথায় না বুঝে ধর্ম, না বুঝে সেকুলারিজম, না বুঝে ধর্ম, না বুঝে ধর্ম নিরপেক্ষতা। হ্যাঁ, আন্দাজি একটা ধরেন হুজুগে নাচা জাতি, তো
বাংলাদেশের ম্যাক্সিমাম সেকুলার তে এটা ফেলি।
হ্যাঁ, এবং এইটা হলো বেসিক্যালি, মানে আমাদের এখানে এক সমস্যাটা হয়েছে কোথায়, যে বামপন্থী রাজনীতিবিদ যারা করতো, এর মধ্যে দুইটা গ্রুপ আছে, একটা হলো রাজনৈতিক বামপন্থী আর একটা হলো অরাজনৈতিক বামপন্থী, যেটাকে আমি নন পলিটিক্যাল বামপন্থী বলি। নন পলিটিক্যাল বামপন্থী কি, একটু কালচারাল অ্যাক্টিভিটিস করবে, একটু ছবির হাটে যাবে, দুইটা মঞ্চ নাটক দেখবে, ঘোরাঘুরি করবে, কবিতা পড়বে, আর বিপ্লব বিপ্লব বলে স্লোগান দিবে, হ্যাঁ, আর বহরপুর গাঁজা টাজা খাবে। এই যে শ্রেণীটা, এই শ্রেণীটার পুনর্বাসন কেন্দ্র হয়েছে এক নাম্বার এনজিও, দুই নাম্বার হয়েছে মিডিয়া। ফলে এই মিডিয়া জনগণের পক্ষে কেমনে থাকবে? এই মিডিয়া তো এন্টি পিপুল, মানে তার কালচারাল পজিশনের কারণে হয়ে আসছে। সো এই কারণে আমি সাংবাদিক কথাটা যখন বলি, সাথে একটু এটাও বলা উচিত যে বাংলাদেশের মিডিয়ার বিরুদ্ধে, মানে মিডিয়া সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়ায় এক ধরনের সাংবাদিকতার চেষ্টা আমরা, আমি এবং আমার টিমরা করে যাচ্ছি আর কি। জানি না আল্লাহ আমাকে কোথায়,
এটা অ্যাকচুয়ালি বলা সম্ভবত দরকারও, কারণ বাংলাদেশে এখন সাংবাদিকদের ব্যাপারে পারসেপশন খুব একটা ভালো না আর কি, মানে ভালো না,
ভালো না,
ভালো না হওয়ার ভালো কারণ নাই, এবং
কারণ
সাংবাদিকরা আজকের এই পরিস্থিতির জন্য 70% দায়ী। 70%।
আচ্ছা, এটা এটা আমার একটা পয়েন্ট ছিল অ্যাকচুয়ালি, আমাদের ইনশাআল্লাহ ডিসকাশনে ঢুকলে এটা একটা পয়েন্ট ছিল, ইনশাআল্লাহ ওটা হয়তো সামনে
আচ্ছা
আসবে।
ঠিক আছে, তাহলে আমরা মনে হয় আমাদের মেইন যে আলোচনাটা সেটা যেতে পারি। আচ্ছা রানি ভাই, আমাদের ফার্স্ট একটু সহজভাবে বলেন যে আসলে কোটা আন্দোলনের বিষয়টা মূল যে পয়েন্ট অফ কন্টেনশনটা, মূল যে সংঘাত বলি বা বিতর্কটা কি নিয়ে বা দাবিটা কি নিয়ে, এটা যদি আমাদের পাঠকদের শ্রোতাদেরকে একটু বুঝিয়ে বলেন।
আচ্ছা, প্রথম কথা হলো কোটা আন্দোলনটা নতুন কোন আন্দোলন না, এটা অনেক দিন যাবতই হয়, ঝিমায় ঝিমায় হয় আর কি। তো কিন্তু এই সময়টা এসে একটু চাঙা হইলো। চাঙা হইলো মানে ধরেন, চাঙা হইলোর কারণটা হইলো এই সরকারের সাথে মানে বাংলাদেশের ইউনিভার্সিটি গুলো, পাবলিক ইউনিভার্সিটি গুলো অবস্থা কি, এখানে সবাই এখন ছাত্রলীগ হিসাবে টিকে আছে, বিশেষ করে যারা হলে থাকে সবাই ছাত্রলীগ, আর কোনো পরিচয়ের সুযোগ নাই। দেখা যাচ্ছে এরা ছাত্রলীগ হওয়ার পরেও বা ভয়ের কারণে হোক বা নিজেরা টিকে থাকার কারণেই হোক, এই অবস্থা মেনে নেওয়ার পরেও তাদের সামনে কোনো উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি নেই। কারণ কি, সেই ভবিষ্যতের হাতছানিটা এই সরকারের যে ধরেন রাজনৈতিক পলিসি, পলিসির মধ্যে হলো নিজেদের পরীক্ষিত কর্মী বাহিনীকে প্রশাসনের প্রত্যেকটা জায়গায় নিয়োগ দেওয়া, সেই জায়গা থেকে সাধারণ ছাত্রছাত্রী যারা যারা হয়তো নিজেদের জীবনের ঝুঁকির কারণে বা ধরেন হলে থাকে খুব রিস্কের কারণে এই অবস্থা মেনে নিচ্ছে, ছাত্রলীগ পরিচয় ধারণ করে, তারা দেখতেছে আসলে মুক্তিযুদ্ধের চেতনার কথা যদি তারা বলেও বাইরে, কিন্তু এই চেতনা তাদেরকে ধারণ করতে পারতেছে না। ফলে এই কোটা আন্দোলনের মধ্য দিয়ে দেখা গেল যে মুক্তিযুদ্ধের চেতনার যে রাজনীতি, এটার একটা সমস্যা বের হইলো। এই সমস্যার কারণে কোটা আন্দোলনটা শুরু হইলো এভাবে বলা যায়। কেমন বিষয়টা হইলো, যখন প্রমিস করা হইলো মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, এখানে বসে যাবে হাবি যাবে হ্যানতেন, এরপরে দেখা গেল যে উন্নয়ন হচ্ছে ডেফিনেটলি, কিন্তু কাদের, শুধুমাত্র পার্টিজান ক্যাডার একটা বাহিনীর, ম্যাস পিপুলের ব্যাপারে কোনো আগ্রহ নেই। ম্যাস পিপুল বলতে কি, তারা জনগণ বলতে বুঝে পার্টি, একটা নিজেদের পার্টির লোকদেরকে যারা জনগণ বলতে বুঝে, এর বাইরের বৃহত্তর জনগোষ্ঠীর ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই, বরং তাদেরকে তারা নিজেদের দেশের মধ্যেই উইদিন টেরিটরি তারা এনিমি আকারে হাজির করছে, জামাত রাজাকার হাবিজাবি এগুলি বলে, জঙ্গি টঙ্গি বলে। তো এই অবস্থার মধ্যে দিয়ে দেখা গেল যে তাইলে আবার মুক্তিযুদ্ধের এখন সরকারের যে অবস্থা, একটা ফ্যাসিস্ট কন্ডিশন বাংলাদেশে বিরাজ করতেছে, তাহলে এখন সরকারের আকারেও কোনো আন্দোলন নিয়ে নামা যাবে না। ফলে ওরা ট্যাকটিক্যালি কৌশলগত ভাবেই তারা মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর ছবি, জননেত্রীর প্রতি সম্মান, সমস্ত রকম চেতনার ভ্যালুজ হ্যাঁ সামনে রেখে তারা আগাইলো। তখন দেখা দিল মুক্তিযুদ্ধের চেতনা দুইটা রূপ, একটা হলো শাসক শ্রেণীর রূপ যারা শাসন করতেছে, শোষণ করতেছে চেতনার কথা বলে, আর একটা হলো রিয়েললি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ধরেন চেতনা, একজন প্রথম দিকের এক ধরনের অঙ্গীকার তো ছিলই যে বৈষম্য মুক্ত সমাজ, ইনসাফ, মানবিক মর্যাদা, হ্যাঁ সেই অঙ্গীকারের দিকে তারা ধরেন দৃষ্টি দিল। এবং সেই দৃষ্টি দেওয়ার মধ্য দিয়ে তারা দেখাইলো যে বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে তোষামোদের রাজনীতির কারণে বা ধরেন একটা ফ্যানাটিক অযৌক্তিক একটা বাহবা নেওয়ার জন্য যেভাবে 30% মুক্তিযুদ্ধের কোটা রাখা হয়েছে, কোন কথা নাই, এটা নিয়ে অনেকে আলোচনা করছেন, আমি তারপরও জাস্ট একটু স্মরণ করাই দিতে চাই। ধরেন বাংলাদেশে নিবন্ধিত মুক্তিযোদ্ধা প্রথম দিকে ছিল 50,000, এখন হইলো 2,00,000। তাহলে 2,00,000 মুক্তিযোদ্ধার সন্তান যদি ধরেন গড়ে, যদি আমরা ধরি যে 3 জন 4 জন বা ধরেন 5 জন করেও যদি সন্তান ধরেন, তাহলে 2,00,000 মুক্তিযোদ্ধার সন্তান হইলো 10,00,000। তাহলে এই 10,00,000 জনগোষ্ঠী যদি মুক্তিযুদ্ধের কোটার আওতায় আসে, তাহলে গোটা জনগোষ্ঠীর মধ্যে তাদের সংখ্যাটা দাঁড়াচ্ছে 1%। 1%ও হয় না, 1%ও কম, 10,00,000 যদি ধরেন। এই 10, এই 1%ও কম লোকের জন্য আপনি কোটা রাখতেছেন 30% কোটা। এদিক দিয়ে বাংলাদেশের নারীদেরকে, নারীদের অবস্থা আসলে ধরেন এটা মেইনস্ট্রিম সেকুলার মিডিয়া যেভাবে বলে পিছায় আছে, বা ধরেন আমরা অন্যান্য জায়গার থেকে যদি দেখি, ইভেন অন্যান্য মুসলিম কান্ট্রি গুলোর তুলনাও যদি আমরা দেখি, আসলে মেয়েরা পিছায় আছে, মেয়েরা নানা ভাবে পিছায় আছে। তো সে মেয়েদের জন্য রাখা হইলো, তার মেয়েদের সংখ্যাও কম না, তারা প্রায় 50% উপরেই জনগোষ্ঠী, মোট জনগোষ্ঠী বাংলাদেশের, তাদের জন্য রাখা হইলো 10% কোটা। তাইলে দেখেন এই যে তার কোটার যে ব্যাপারটা, তাহলে মুক্তিযুদ্ধকে সম্মান দেওয়ার নামে একটা অযৌক্তিক অসম্মানের জায়গায় তো তারা ফেলে দিল। মানে যখন আর ডেফিনেটলি মুক্তিযুদ্ধ যারা করছে তারা এই সমস্ত কোটা মোটা বা কোনো সুযোগ সুবিধা পরে পাবে কিনা এগুলোর জন্য করা হয়নি বা করেনি, এটাই স্বাভাবিক। তো পর আর মুক্তিযুদ্ধ তো ধরেন ভুয়া মুক্তিযুদ্ধ তো এটা বেশ রমরমা ব্যবসা এখন, নানাভাবে মুক্তিযুদ্ধ এটা মানে একটা ধুলাই বৃষ্টি অন্ধকার, কোথায় কি হচ্ছে, কে মুক্তিযোদ্ধা আর কে নন মুক্তিযোদ্ধা বা রাজাকার। সো ফলে মুক্তিযুদ্ধ ফলে এই কোটা বিরোধী আন্দোলনটা যারা করলো তারা সরাসরি বলতে পারতেছে না যে এটা কোটার বড় ব্যাপারটা আসলে মুক্তিযুদ্ধের কোটার ক্ষেত্রে বড় অন্যায়টা করছে, অন্যান্য কোটার ক্ষেত্রে হয়তো ধরেন যে একটু কাটছাট করলে এটা ঠিক করা যাবে, কিন্তু মুক্তিযুদ্ধের কোটা হাত না দিয়ে আপনাদের এই যে বৈষম্যটা চালাই দেওয়া হচ্ছে এটার কোনো মানে মাফ নাই আর কি, এটার কোনো সুযোগ নাই এড়াইয়া যাওয়ার। তো ফলে সরকারি দিক থেকে স্বাভাবিকভাবেই তাদেরকে সরকার বিরোধী রাজাকার জামাত টামাত বলা হইলো, এই জন্য প্রতিবাদও হইলো। কিন্তু আমি যেভাবে কোটা মানে এটা গেল কোটা আন্দোলনের ব্যাকগ্রাউন্ডটা। আর বৈষম্য তো এই ধরনের সমাজে বৈষম্য হলো কমন জিনিস, যখন একটা সমাজে ক্ষমতাকে কেউ বাপদাদার সম্পত্তি মনে করে, সে ফলে তার বাপদাদার জমিদারির যারা সেবক তাদেরকে সে সুবিধা দিবে আর বাকিরা বঞ্চিত হবে, এবং তখন বঞ্চনা এবং বৈষম্যটা একটা নিয়মে রুলসে পরিণত হবে, এটি স্বাভাবিক ব্যাপার, বাংলাদেশে হইছেও তাই। ফলে ডেফিনেটলি সমস্ত তত্ত্ব তথ্যের বাইরেও এটা সাদা চোখেই বলা যায় যে কোটা আন্দোলনের পিছনে বৈষম্য ওটাই একটা বড় ব্যাপার। আর হইলো এই যে উন্নয়নের ডুগডুগি বাজতেছে বাংলাদেশে, 5,80,000 আপনার 76 না কত এই এই যে আপনার ইয়া বেকারের সংখ্যা, হ্যাঁ এটা গত বছরের আপনার
প্রতি 3 জনে 1 জন সম্ভবত শিক্ষিত শিক্ষিত,
হ্যাঁ মানে আপনি এটা হলো সর্বশেষ 2017 স্ট্যাটিস্টিক্স বলতেছি আমি, হ্যাঁ পরিসংখ্যান সরকারি পরিসংখ্যান এটা। তো এরপর এত একটা বিশাল জনগোষ্ঠী যখন আপনার বেকার থাকে তারপরে উন্নয়নের কথা যারা বলে এদের লজ্জাও করে না, এরা মিথ্যা কথাটাকে স্ট্যান্ডার্ড আকারে ধরে নিচ্ছে, মিথ্যা কথাটাকে নিয়ম আকারে পরিচালনা করেছে। 1 নম্বর। 2 নম্বর পয়েন্টে আসি, ফলে কোটা আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখলাম দুইটা জিনিস ঘটলো, একটা হলো মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি যে ফাঁপা এটা ফেল করলো, বেসিক্যালি দেশের উন্নয়ন বা এই চেতনা রাজনীতি সমস্ত অধিকার নিশ্চিত করতে পারলো না, এই চেতনার কথা বলেই রিয়েলি ইনসাফ মানবিক মর্যাদা নিয়ে আরেকটা গ্রুপ দাঁড়াইলো, এবং সর্বশেষ যে পয়েন্টটা বলতে চাচ্ছি 2 নম্বরে, এবং এদেরকে পরবর্তী সময়ে যেভাবে নগ্নভাবে সারা দেশে দলীয় সন্ত্রাসের মধ্য দিয়ে দলীয় সন্ত্রাস দ্বারা এদেরকে দমন করার চেষ্টা করা হইলো, এর মধ্য দিয়ে আমরা যে মেসেজটা পাই সেটা হইলো এই ধরনের আন্দোলনকে পলিটিক্যাল সায়েন্সের ভাষায়, মার্কসীয় পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলা হয় পেটিবুর্জ আন্দোলন। পেটিবুর্জ মানে হইলো কি, ধরেন এই যে নিজের ভালো থাকা খাওয়া নিয়ে রুটি রুজি নিয়ে টেনশন আর কি, একদম মানে একটা আধুনিক আত্ম সচেতন মূলক অতিরিক্ত আত্মসচেতন মূলক, হ্যাঁ শুধু নিজেরই নিয়ে ভাবিব, আপনারই নিয়ে বিব্রত থাকবে, আমি এবং আমার বউ মিলা সুন্দর জীবনযাপন করবো, বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকবো, ভালো খাবো, এই যে আপনার ভোগবাদী সংস্কৃতির আপনার বিস্তারের কারণে আমাদের মধ্যে যে বাসনা তৈরি হয়, সে বাসনার প্রেশারের মধ্যে দিয়ে যে ধরনের অভাববোধ আমাদের মধ্যে তৈরি হয়, সে অভাববোধ থেকে যে ধরনের আন্দোলন হয় সেগুলোকে পেটিবুর্জোয়া রিয়াকশন বলা হয়। এই ধরনের আন্দোলনের ক্ষেত্রে বড় কোনো আদর্শ, বড় কোনো আইডিওলজি মতাদর্শ কাজ করে না, এই আজকে তাদের দাবি দেওয়া মাইনা নেবেন, তারা দেখবেন আনন্দ মিছিল করে মিষ্টি খাবে, এই ফ্যাসিস্ট অবৈধ সরকারকে তারা কোলে তুলে নাচবে উপাধি দিবে, দিছেও তাই, হ্যাঁ, এবং ওরাও যখন সরকারিতে চাকরি যাবে এরাও জনগণের বিরুদ্ধে অস্ত্র দেবে। আজকে যারা মায়ের খাচ্ছে এই ছেলেটাই যখন আজকে মায়ের খাচ্ছে রাস্তায় দাঁড়ায় পুলিশের, ও যখন বিসিএস ক্যাডার হয়ে এসপি হবে ওর উপর সরকার হুকুমতে ও গুলি করবে, ও পরে তারপরের জেনারেশনকে লাঠি পেটা করবে, একই জিনিস করবে। তো এই ধরনের আন্দোলনের কোন মানে মতাদর্শিক বা ধরেন আদর্শিক ইডিওলজিক্যাল বেসিস নেই, ইডিওলজিক্যাল বেসিস তখনই এর মধ্যে ইনপুট করতে পারে যখন এখানে একটা সার্বিক জনগণের মুক্তি বা ইনসাফের প্রশ্নটা আপনার এর সাথে অ্যাড করা হবে, ইনকর্পোরেট করা হবে, যখন সমস্ত জনগণের প্রশ্নটা ইনকর্পোরেট করা হবে তখনই শুধুমাত্র এই ধরনের আন্দোলন একটা আদর্শিক বৃদ্ধি পাইতে পারে, এবং তখনই এটা আসলে একটা মুক্তির আন্দোলনের দিকে যাইতে পারে বা এটার কোনো রাজনৈতিক গুরুত্ব দাঁড়াইতে পারে। সেই লক্ষণ অলরেডি দেখা গেছে, সরকার নিজে এটাকে একটা সরকার বিরোধী আন্দোলন আখ্যা দিয়ে সন্ত্রাস বিরোধী মানে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, তাদের উপর নগ্ন ভাবে হামলা করতেছে, ছেলে মেয়ে নির্বিশেষে যেভাবে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করতেছে, অবশ্য ফ্যাসিবাদ গৃহযুদ্ধ ছাড়া টিকতেও পারে না। ফলে আমি দেখতেছি এটার খুবই সম্ভাবনা আছে যে আপনার একটা রাজনৈতিক আন্দোলন হয়ে ওঠা, অবশ্যই সেই রাজনীতির আদর্শটা হবে একটা বুর্জোয়া ন্যাশনালিস্টিক আদর্শ, সেটা কোনো আপনার পরমার্থিক বা আধ্যাত্মিক চেতনা সম্পূর্ণ মুক্তির নিশানা আমাদেরকে দিবে না।
আচ্ছা রনি ভাই,
সরি একটু লম্বা সময় নিয়ে নিলাম।
সমস্যা নেই। আচ্ছা তখন আপনার কথা সূত্র ধরে একটা জিজ্ঞেস প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি বললেন যে পেটি বুর্জোয়াদের একটা রূপ দেখতেছি আমরা এই মুভমেন্টটাকে, কাইন্ড অফ এরা আসলে মোটামুটি ভালো থাকতে পারলে খুশি। আপনার একটা লেখা ছিল এপ্রিল মাসে, যেটা লিখছেন আপনি যে কোটা বিরোধী আন্দোলনকে যেভাবে দেখতে হবে, তো ওই লেখার মধ্যে এই ধরনের কথাবার্তা গুলো আপনি লিখছেন যে এই ধরনের মুভমেন্ট আসলে মোর একটা স্বার্থ ভিত্তিক, এদেরকে কিছু দিলেই এরা চুপ থাকে, রাইট? এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের মুভমেন্ট যেটার মধ্যে কোনো পলিটিক্যাল ক্যারেক্টার নাই, পলিটিক্যাল কোনো চেতনা নাই, এরা কিন্তু গভর্নমেন্টের জন্য চ্যালেঞ্জ না, এরা সিম্পলি নিজেদের জন্য একটা একটা স্বার্থ চায়, বা তারা একটা ইনসাফ চাচ্ছে একটা সার্টেন লেভেলে। তারা হয়তো কোটা প্রথা বাতিল করতে বলতেছে না সরাসরি, তারা বলছে কোটা প্রথা সংস্কার হোক। তো এই ধরনের একটা নিরীহ গ্রুপ, হ্যাঁ, যারা কোনো পলিটিক্যালি কোনো থ্রেট পোস্ট করে না গভর্নমেন্টের এগেনস্টে, প্লাস এই গ্রুপটাই কিন্তু যদি চিন্তা করেন 5 years আগে 2013 আসলে ছিল একটা সেন্সে বলতে পারি যে শাহবাগের ফুট সোলজার, কারণ রাইট, হ্যাঁ
রাইট,
এরাই কিন্তু তখন আপনার মুভ করছিল, এরাই তখন মানে আমরা কিন্তু গেস বুঝতে পারি যে আসলে মিডল ক্লাস বলেন এডুকেটেড ক্লাসের মধ্যে কোন ধরনের চেতনাটা আছে। আপনি পলিটিক্যাল ছেলে পেলেদের পলিটিক্যাল নিউট্রাল নিউট্রালিটি নিয়ে অনেক সমালোচনা করছেন, ডেফিনেটলি এরাও কিন্তু পলিটিক্যালি কেউ মানে অ্যাফিলিয়েশন এদের নাই, এরা একটা সেন্সে আওয়ামী লীগের সাপোর্টার, কিন্তু প্যাসিভ সাপোর্টার বলতে পারি, যে তারা হয়তো সরাসরি মুভমেন্ট করে না কিন্তু তারা কিন্তু করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যদি এরকম এরাই যদি গভর্নমেন্টের একটা সাপোর্ট গ্রুপ হয় কাইন্ড অফ, তাহলে কেন গভর্নমেন্ট এদেরকে খেপাচ্ছে? আমি এভাবে যদি আর একটু এক্সপ্লেন করি যে প্রত্যেকটা ডেমোক্রেটিক স্টেটে, প্রত্যেক ডেমোক্রেটিক রাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টি গুলোর কিন্তু প্রত্যেকটা একটা সাপোর্ট গ্রুপ থাকে। মনে করেন যদি আমেরিকায় চিন্তা করেন যে আমেরিকায় লিবারাল কনজারভেটিভ কনজারভেটিভ একটা গ্রুপ আছে, তো লিবারালরা লিবারাল থেকে ইয়ে করে, কনজারভেটিভরা হয়তো কিছু যে আপনার রাইট উইং গুলাকে একটু পাত্তা দেয় বা খ্রিস্টান গুলাকে একটু হাতে রাখতে চায়, আর সেকুলার হলে যে লিবারাল গুলো লিবারালদেরকে খুশি রাখে। বাংলাদেশেরটা যদি চিন্তা করেন, বাংলাদেশেরটা আমি আমি যেভাবে বুঝি যে সেকুলার শিক্ষিত গ্রুপটাকে আওয়ামী লীগ যাদের সাপোর্ট গ্রুপ হিসেবে দেখে, হিন্দুদেরকে দেখে, কিংবা শিয়াদেরকে, পীর পীর ইসলামিক দলগুলোর মধ্যে যেগুলো পীর আছে, যেগুলো এই মাঝভান্ডারি বা সামথিং লাইক দ্যাট, এদেরকেও আওয়ামী লীগ কিন্তু একটা সেন্সে নিজেদের হিসেবে দেখে, কারণ এরা কোনো আওয়ামী লীগ এগেনস্টে যেতে চায় না বা এরকম। তো এই যে গ্রুপটা, এই যে স্টুডেন্টদের যে গ্রুপটা, এটা কিন্তু একটা সেন্স আওয়ামী লীগের সাপোর্ট গ্রুপ। এরা কিন্তু 2013 সালে যদি ভোট দিয়ে থাকে, আওয়ামী লীগকে ভোট দিচ্ছে 2014-তে মেবি, আমি যেরকম আমার চারপাশে দেখি সেরকম সেই ধরনের মেন্টালিটি রাখে, তারা যদি ভোট দেওয়ার বয়স না হয়ে থাকে সেই সময়, তাহলে এই ধরনের সাপোর্ট গ্রুপকে কেন আওয়ামী লীগ খেপাবে? খেপায় তো তার নিজেরই ক্ষতি।
আপনি প্রথম কথা হলো আপনার এই প্রশ্নগুলো থেকে আমি 2-3টা পয়েন্ট আকারে উত্তরটা দিতে চেষ্টা করি। এক নম্বর হলো এই আন্দোলনের সাথে শাহবাগে আন্দোলনের অনেক যুগগুলো জায়গায় মিল আসছে। এক নম্বর মিল কি, এরা প্রথমত শাহবাগের 2-3 দিন পরেই, শাহবাগ তো আমরা খুব ক্লোজলি ফলো করছি এবং ফ্রম ভেরি বিগিনিং, বা আমি একটু বলে রাখতে চাই আমাদের শ্রোতাদের সুবিধার্থে, যারা প্রথম শাহবাগকে ফ্যাসিবাদের একটা আতুরঘর আকার আখ্যা দিছে, আমি সম্ভবত তাদের মধ্যে খুবই অগ্রগণ্য না, খুবই আগে আগে ডিক্লেয়ার দেওয়া লোকদের একজন। কারণ আমি ওই দিন ঘুমাইতেছিলাম বাংলা মোটরের একটা বাসায়, আমি সকালবেলা লুঙ্গি পরে শাহবাগে দেখি, যাই দেখি হারমোনিয়া গান টান গাই গেছে, আমি দেখে রিক্সা ঘুরে চলে এসে লিখলাম যে এই যে রাবীন্দ্রিক ন্যাশনালিজম শুরু হইলো শাহবাগে, এটা ফ্যাসিবাদের দিকে যাবে, এবং ঘটনা তাই করছে। এবং ওই দিন থেকে আমি যে কমেন্ট করছি শাহবাগের 2013 সালের প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমার পজিশন একই পজিশন, একই কথা বলে যাচ্ছি। তো শাহবাগের সাথে মিলগুলো কোথায় আন্দোলনের, শাহবাগের আন্দোলনের 2-3 দিনের মধ্যে ছাত্রলীগের কোলের মধ্যে বসে আন্দোলন করছে, এরাও এই কোটা যারা করতেছে, ইউ আর ভেরি রাইট, আপনি খুব সঠিক ভাবে পয়েন্ট আউট করছেন, এরাও একই কাজ করতেছে। কিন্তু ওই যে শুরুতে আমি যে পয়েন্টটা বললাম, মুক্তিযুদ্ধের যে চেতনাকে মেইনস্ট্রিমিং করা হয়েছে, সেকুলারাইজ করা হয়েছে তথাকথিত শিক্ষিত সুশীলদের মধ্যে, দেখেন এই আলোচনায় বারবার শাহবাগ ফিরে ফিরে আসবে। শাহবাগ হলো আমাদের একটা কোষ্ঠী পাথর, যে পাথরে ঘষা দিয়া আমরা আজকে কার কি চরিত্র এবং আগামী দিনেও কার কি চরিত্র হবে এটা পরিষ্কার ভাবে আমরা দেখে নিতে পারবো। কিভাবে শাহবাগ মুভমেন্টের যে উন্মাদনা, যে মুক্তিযুদ্ধের চেতনা, বা ধরেন যে এইভাবে একটা পুরানা ইস্যুকে ফাঁপা জাতীয়তাবাদের প্রয়োজনে, এটাকে ইংরেজিতে বলে পলিটিক্যাল ইউজ অফ দ্য পাস্ট, অতীতের যে রাজনৈতিক ব্যবহার, হ্যাঁ, এই বর্তমান আওয়ামী লীগ সরকার দ্বারা করা হয়েছে, এই রাজনৈতিক ব্যবহারের খপ্পরটা এখানকার তথাকথিত এনলাইটেন শিক্ষিত ক্লাস বুঝতে পারেনি। কারণ এখানকার জাফর ইকবাল বলেন, তথাকথিত শিক্ষিত সুশীল টেলিভিশন, মিডিয়া, সংবাদপত্র সবকিছুর মধ্য দিয়ে এই ধরনের একটা রাবীন্দ্রিক আবহমান বাংলা বাঙালি, এগুলোকে মেইনস্ট্রিম আকারে, আদর্শ আকারে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে চর্চা করা হয়। এগুলি আদর্শ, এর বাইরে গেলে আপনি কি, আপনি প্রতিক্রিয়াশীল, আপনি পশ্চাৎপদ, আর টুপিদারে যদি থাকে তাহলে তো কথাই নেই। তো এই যে কালচারটা, এই কালচারটা শাহবাগের পরে কিন্তু, মানে শাহবাগকে আমি মনে করি যে আমাদেরকে একটু ধন্যবাদ দিতে পারেন আপনারা। আমরা যখন ইসলামী ফোবিয়াকে বাংলাদেশের প্রেক্ষাপটে শাহবাগ দিয়ে আবিষ্কার করলাম, ব্যাখ্যা করলাম, এবং এটা যখন হেফাজতের অনেক পলিটিক্যাল ফেলোর আছে, অনেক স্টুপিডিটি আছে, এরপরও যখন আপ্রাইজিংটা হইলো, আপ্রাইজিং এর ফলে হইলো কি, কালচারালি যে একচ্ছত্র আধিপত্যটা ছিল এই সেকুলার শাহবাগীদের, এইটা চেঞ্জ হইলো ম্যাস লেভেল, কালচারালি একটা ব্যাপক পরিবর্তন আসা শুরু হইলো। সেই পরিবর্তনের ফলে ক্ষমতার দিক থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে হয়তো মানুষ যাইতে পারে নাই, কিন্তু মনে মনে যেটা হইছে, মনে মনে তারা ভাগ হয়ে গেছে। মুখে হয়তো তারা বঙ্গবন্ধু শেখ মুজিব হাবিজাবি সব কথা বা হাসিনার গুণগান চেতনা সবই বলতেছে, বাট তার সমস্ত নীতি আদর্শের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সে প্রস্তুত হয়ে বসে আছে। কোটা আন্দোলনের সবচেয়ে বড় উদাহরণ। ফলে এরা এই যে ছাত্রলীগের মধ্যে ছিল, তখন যেটা দেখলো, যেটা মিলিটেন্ট ছাত্রলীগ যেটা, বা এটার ক্ষমতার যারা মূল স্টেক হোল্ডার যেটাকে বলে, তারা দেখলো আরে এ তো সর্বনাশ, এ তো মুখোশধারী আওয়ামী লীগ, এটা আমার ক্ষমতা ইচ্ছে ক্ষতিগ্রস্ত করবে, হুমকির মুখে ফেলে দিচ্ছে। তখন সে আসলে এটাকে নামতে বাধ্য হইলো। এই আন্দোলনের এই মুহূর্তে সবচেয়ে পজিটিভ দিক যেটা, সমস্ত সমালোচনার পরেও যদি কোটা বিরোধী আন্দোলনকারীদের মধ্যে কোন রকম কোন রাজনৈতিক মনুষ্যত্ববোধ, আমি এই শব্দটাই ব্যবহার করলাম, জায়গা থাকে, তাহলে তাদের এক নাম্বার এখনকার প্রধান দায়িত্ব হইলো শত্রু এবং মিত্রকে চিহ্নিত করতে পারা। কোনো আন্দোলন, কোনো অপোজিশন শত্রু মিত্রকে বিভাজন করা, আলাদা করা ছাড়া, চিহ্নিত করা ছাড়া আগাইতে পারে না, আগায় না। সো এখন যেটা হইছে, শত্রু মিত্র চিহ্নিত হওয়ার সবচেয়ে বড় সুযোগ তৈরি হয়েছে, সুযোগ চিহ্নিত হয়ে গেছে, এখন সাহস করে শত্রুকে শত্রু ডিক্লেয়ার করা, জনগণের পাশে দাঁড়াইয়া জনগণকে সাথে নিয়ে, হ্যাঁ, একটা সামগ্রিক আন্দোলনের দিকে যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। নাহলে ওরা ব্যর্থ হবে, ওরাও মার খাবে, আর মাঝখান দিয়া ফ্যাসিবাদ যদি এখানে সফল হয় তাহলে আগামীতে কিভাবে আসবে, কি নজির নিয়ে আসবে জাতির জন্য, এটা কল্পনা করতে আমার গা শিউরে ওঠে।
বিরুদ্ধে দাঁড়াইছে বা এরকম কিছু একটা, কিন্তু আপনি যদি আরেক দিক থেকে দেখেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের যে স্পেসিফিক একটা ন্যারেটিভ আনছে, 96 থেকে তারা এটা পুশ করা শুরু করছে আস্তে আস্তে, এবং 2009 থেকে টানা এটা একেবারে প্রপাগান্ডা মেশিনারি চালাইছে। এই কোটা আন্দোলন পুরোপুরি ভাবে সেই রেটরিক, সেই সিম্বলজি, সেই টোটেম, সেই সব স্লোগান সম্পূর্ণভাবে গ্রহণ করছে। তো একদিক দিয়ে আপনি বলতে পারেন যে হ্যাঁ, এরা একই ধরনের কথাবার্তা নিয়ে, একই মুখোশ বলেন বা যেটাই বলেন, একই মুখোশ পরে এরা বিরোধিতা করতেছে, এদিক থেকে এটা একটা কিছু হতে পারে। কিন্তু অন্যদিক থেকে এটা কি আওয়ামী যে মুক্তিযুদ্ধের চেতনা, এই যে ন্যারেটিভ, এটা একটা লেজিটিমেসি দেয় কিনা, মানে এটাকে একটা বৈধতা দেয় কিনা, যে আগামী থেকে বাংলাদেশে যদি আন্দোলন করতে হয় তাহলে এটা দিয়েই করতে হবে।
আই গট দা পয়েন্ট।
বঙ্গবন্ধু বলেই করতে হবে, শেখ মুজিব বলা যাবে না, বঙ্গবন্ধু বলেই এখন করতে হবে আমার, এরকম কিছু নাকি?
খুবই ভালো প্রশ্ন, এবং খুবই, আমি কি বলবো, খুবই রিলেভেন্ট প্রশ্ন। এই জন্য আমি যেখানে শেষ করছিলাম আগের উত্তরটা, সেখান থেকে এই উত্তরটা ড্র করার চেষ্টা করি। এখন তারা যদি আপনার কথা মতো ধরলাম, তারা মুক্তিযুদ্ধ চেতনা সবচেয়ে বড় প্রবলেমটা কি, হিস্টোরিওগ্রাফি, ইতিহাসের প্রবলেমটা কি, তারা মুক্তিযুদ্ধের ইতিহাসের নামে একটা পার্টিজান ইতিহাস ইমপ্লিমেন্ট করছে। সেখানে ধরেন আরো মাইক্রো মাইক্রো অনেক ন্যারেশন আছে, সেগুলোকে তারা ছাইটা ফেলাই দিচ্ছে। সাংবিধানিক ভাবে চাপাই দেওয়া হয়েছে, এই জন্য এইটাকে আমি বলতেছি সাংবিধানিক ফেসিবাদ। হ্যাঁ, তো এই আলাপ একটু পরে করবো, বাংলাদেশের ফেসিবাদ কেন, বাংলাশে ফেসিবাদ সম্ভব না, বিকজ অফ ফেসিবাদের জন্য আইডিওলজি লাগে, আইডিওলজি বোঝা মিল দিয়া হয় না। আমি
এটা আসলে ঠিক ফেসিবাদ না, রাদার এটা কাইন্ড অফ এটা মাস্তানি,
এটা মাস্তানি, এটা গুন্ডাতন্ত্র। ফেসিবাদ হইতে গেলে তার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড লাগে, এটাও নাই। এটা তো যাই হোক, আপনার পয়েন্টে যদি প্রশ্নের ফিরি, দেখা যাবে ধরেন আপনার কথা যদি আমরা ধরেও নেই, এগ্রিও করি যে হ্যাঁ, এরা তো মুক্তিযুদ্ধের চেতনার এই আওয়ামী পার্টিজান ফেসিস্ট যে ইতিহাসের বয়ান, এটারই একটা কন্টিনিউশন। তাই এবং এটা হওয়ার পরেও গত কয়েকদিনের ইনসিডেন্ট, তাদেরকে যেইভাবে পেটানো হয়েছে ক্যামেরার সামনে, ক্যামেরার সামনে ছাত্রলীগ কেন পিটাইলো, সামনে সম্মেলন আছে, যে যত জঙ্গি স্টাইলে পিটাইতে পারবে সে মনে করেছে তত বড় পদ পাবে। এটা যারা পিটাইছে এরাও যে কতখানি সহি আওয়ামী লীগের আদর্শ নিয়ে পিটাইছে এটা নিয়ে প্রশ্ন তুলতে হবে, সন্দেহ আছে। কারণ পিটানোর মধ্যে তো রাজনীতি নাই করে দিছে, সারা দেশে মানুষ হয়তো কিছু বলতে পারতেছে না, প্রতিবাদ করতে পারতেছে না, কিন্তু যে জঙ্গিপনা তারা দেখাইলো, কোট আনকোট জঙ্গিপনা মানে যে উন্মাদনা, যে হরতর এবং যে নৃশংসতা তারা দেখাইলো ক্যামেরার সামনে, ক্যামেরা ধরলে মনে হয় মায়ের স্পিড আরো বাইরে যায়, সহিংসতা মনে আরো বাড়ায় যায়। এর মধ্যে বোঝা যায় যে এটাকে পলিটিক্যালি ব্র্যান্ডিং করা, নিজেরা ব্র্যান্ডিং করার একটা সুযোগ, যে আমি কত বড় ক্যাডার হয়েছি দেখো, আমার বড় পদ দাও। এটাই মেসেজটা দিতে চাচ্ছে মনে হচ্ছিল ভিডিও গুলো যখন দেখতেছিলাম। তো অন্যদিকে যারা মায়ের খাইলো, এরা এই লেজিটিমেসি বহন করার পরেও যখন মায়ের খেলো, নাও কাম টু দা পয়েন্ট, এখন কিন্তু সে বলতেছে মাননীয় প্রধানমন্ত্রী প্রজ্ঞাপন দিলেন না, আবার আপনার ছাত্রলীগের গুন্ডাদের দিয়ে পিটাইলেন। এটা নুরুল বক্তব্য, সে ছাত্রলীগের গুন্ডা কথাটা উচ্চারণ, ফলে নাও এখন থেকে কিন্তু এটা পলিটিক্যাল চেহারা পাইতে শুরু করছে। ফলে এখন আমি যে কারণে আমি জোর দিয়ে বলতেছি যে মুক্তিযুদ্ধের চেতনার ন্যারেশনের দুইটা ন্যারেশন দাঁড়াই গেল, এবং দুইটা ন্যারেশন একটা আরেকটার মুখোমুখি দাঁড়াইলো। হ্যাঁ, মুখোমুখি দাঁড়াইয়া তারা আওয়ামী নারেশনকে চ্যালেঞ্জ করতেছে। দ্যাট ইজ ভেরি পজিটিভ নোশন ইন দিস মুভমেন্ট, এই আন্দোলনের এটা সবচেয়ে পজিটিভ পলিটিক্যাল মেসেজ এবং সবচেয়ে পজিটিভ নোশন। দ্যাট ইজ মাই পয়েন্ট, আমি এটাই বলার চেষ্টা করতেছি।
আচ্ছা আচ্ছা, আপনি যেটা বলতেছিলেন যে এটা একটা পেটি বোর্জোয়া আন্দোলন বেসিক্যালি, তো এটা স্বার্থবাদী আন্দোলন, এটা একটা, এটা সবাই মোটামুটি বুঝেন, তারা নিজেরা বুঝে। তো প্রশ্নটা হলো, যদি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একটা চেতনা রিপ্রেজেন্ট করে, আর যদি এই পেটি বোর্জোয়া আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনার আরেকটা সাইডকে মানে প্রতিনিধিত্ব করে আরেকটা সাইডে, তাহলে একদিকে আমি যদি মুক্তিযুদ্ধ চেতনার মানে ধারক বাহক আওয়ামী লীগকে মনে করি, তাহলে এটা একটা বেসিক্যালি পার্টিজান মাস্তানির আইডিওলজি, আর যদি আমি এদেরকে মনে করি যে এরা আসলে মুক্তিযুদ্ধের চেতনা রিপ্রেজেন্ট করে, তাহলে এটা একটা স্বার্থবাদী চেতনা, ঠিক চেতনা না, একটা স্বার্থের ব্যাপার। সো বেসিক্যালি মুক্তিযুদ্ধের চেতনাটা এখানে আসলে কি হচ্ছে, কারণ যদি এটা আমরা এভাবে ধরতাম যে মুক্তিযুদ্ধের চেতনা যদি এটা হয় যে একটা শোষিত অপ্রেসড একটা পিপল তাদের নিজের অধিকার আজাদের জন্য যুদ্ধ করতেছে, তাহলে এই এটার স্বার্থে কিন্তু কোটান্তরণ ভাবে পড়ে না, কারণ এরা কিন্তু অন্য কারো স্বার্থের জন্য আসে না, এরা শুধুমাত্র নিজেদের খুব সংকীর্ণ একটা স্বার্থের জন্য মারামারি করতেছে, মানে মারামারি না আন্দোলন করতেছে। হ্যাঁ, সো আমার প্রশ্ন হলো যে এইখানে কি আসলে মানে এক হলো যে মুক্তি চেতনা এখানে আসলে কোনটা,
এদের একটা আসিফ ভাই এক মিনিট, হ্যাঁ আপনি যে প্রশ্ন তুলছেন এই প্রশ্নের নোশন, এই প্রশ্নের ভেতরের আওয়াজটা হইল মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে আসলে রিয়েলি একটা ইডিওলজিক্যালি স্ট্রং এবং সার্বিক
চেতনার
রাজনীতি
কিনা,
বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের চেতনার কোন ভবিষ্যৎ নাই, এটা এই চেতনার নাই ওই চেতনারও নাই, ইন দা লং টার্ম, শর্ট টার্ম মানে বড় টার্ম, কেন নাই, গ্লোবাল কন্ডিশন যদি আমরা দেখি এবং সাউথ এশিয়ান কন্ডিশন যদি আমরা দেখি, এক নম্বর কথা হলো মুক্তিযুদ্ধের চেতনা, নয় মাসের এই যে মুক্তিযুদ্ধটা, এই মুক্তিযুদ্ধটা জনগণের কাছে বকুলালে একটা গন্ডগোল, ফলে ম্যাস পিপল, আমি বলছি একদম সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের কাছে একটা গন্ডগোল, তাদের কাছে অত মহান ব্যাপার না, কিন্তু তারা অত কিছু বুঝেও না। হ্যাঁ, তার মানে এই গন্ডগোল কথাটার মধ্য দিয়ে আপনি দেখবেন যে আপনি মেইনস্ট্রিম মিডিয়া 16 ডিসেম্বর বা 20 মার্চ আসলে যেইভাবে যেভাবে প্রেজেন্ট করে, তার ঢেউয়ের ছিটে ফোটা ওই ম্যাচ, ওই যে সাধারণ যার কাছে গন্ডগোল তার কাছে পৌঁছায় না, ও আবেগে গতগত না, কান্দেও না এটা নিয়ে। হ্যাঁ, তার মানে সাধারণ পাবলিকের কাছে এই বিষয়টা অত বড় না যত বড় আসলে রিপ্রেজেন্ট করা হয়, কিন্তু এর বাইরেও আপনার প্রশ্নটা, যদি আপনার প্রশ্নটা খুবই মানে ক্রুশিয়াল প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কারণে আমি একটা আকবরায় প্রশ্নটা ধরছি, যে বল রিসিভ করেন অনেক সময় আকবরায় যায় আকবরায় যায় তুললাম, সে কেন তুললাম, যেটা আমার ওইটা মানে আগ্রহের জায়গা, মুক্তিযুদ্ধ চেতনার কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশে এই কারণে, কারণ হইলো ভারতীয় উপমহাদেশের যে বাস্তবতার মধ্য দিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হইল, আমি ঐতিহাসিক আলাপের মধ্যে ঢুকতেছি, এবং সেই পাকিস্তান রাষ্ট্রের মধ্য দিয়ে ভারতীয় হিন্দু জাতীয়তাবাদের কাউন্টার আকারে আমরা যে ধরনের একটা পাকিস্তান, আমাদের পূর্বপুরুষরা যে ধরনের একটা পাকিস্তান রাষ্ট্রকে সম্ভব করে তুলছিল, তোলার জন্য রক্ত দিয়েছিল বা সম্ভব করে তোলার জন্য যারা যা যা করা দরকার ছিল সবই করছিল, তার পলিটিক্যাল এনভায়রনমেন্ট গ্লোবালি একই রকম রয়ে গেছে। কিভাবে একই রকম রয়ে গেছে, আপনি যদি আইডেন্টিটি পলিটিক্স এর প্রশ্নটা চিন্তা করেন, আইডেন্টিটি পলিটিক্স মানে আত্মপরিচয় রাজনীতির প্রশ্নটা চিন্তা করেন, ধরেন আপনি যখন আমেরিকাতে পড়তে যাবেন প্রথমেই আপনাকে বলবো আচ্ছা তুমি ভারতীয় নাকি, মানে বাংলাদেশ বইলা যে আইডেন্টিটিটা সেটা কালচারাল ফিলোসফিক্যাল আইডেন্টিটি কিন্তু আপনি আপনি যদি একাডেমিক্যালি ফিলোসফিক্যালি চিন্তা করেন তর্ক করেন আপনি কিছু শো করবেন করতে পারবেন না গ্লোবাল মার্কেটে। গ্লোবাল মার্কেট মানে আমি গ্লোবাল ফিল্ডে বলতেছি, আপনাকে হয় চিনে না, ফলে আপনাকে হয় হাজির হইতে হবে পাকিস্তান হইয়া না হয় ভারত হইয়া, সাউথ এশিয়ান কন্টেক্সট যদি আপনি চিন্তা করেন আপনার জায়গা থেকে, তার মানে কি আপনার কালচারাল ফিলোসফিক্যাল এন্ড হিস্ট্রিক্যাল প্যারাডাইমটা একই হয়ে গেছে। হ্যাঁ, এর মাঝখান দিয়ে একটা মুক্তিযুদ্ধ হয়ে গেছে যেটা ভারত দাবি করতেছে ভারত পাকিস্তান যুদ্ধ একাত্তর, যেটা তারা এইবারও দাবি করছে 16 ডিসেম্বরে তারা এটা উদযাপনও করে। তারা ভারত পাকিস্তান যুদ্ধ বলে এটা চালায় ভারতের লোক, এবং বাংলাদেশের লোক এটা নিয়ে কোনো কথা বলে না, হ্যাঁ কথা বলার সাহস রাখে না বেসিক্যালি এখনকার রুলিং ক্লাস। তার মানে যে প্যারাডাইমটা দাঁড়াচ্ছে আপনার হিস্ট্রিক্যাল ফিলোসফিক্যাল এন্ড কালচারাল, সেই প্যারাডাইমটা যেহেতু একই রয়ে গেছে 47 সাল থেকে এই পর্যন্ত, আমি বলতে সাউথ এশিয়ান বাস্তবতায় দক্ষিণ এশিয়ার বাস্তবতায়, ফলে এর ফাঁক দিয়ে 9 মাসের একটা যুদ্ধে আপনি একটা রাষ্ট্র পেয়ে গেছেন, বাংলাদেশ রাষ্ট্র হয়ে গেছে, এটা আমাদের জন্য বিশাল ব্যাপার, বিশাল অপরচুনিটি, নো ডাউট অ্যাবাউট ইট, আমরা খুবই গর্বিত। কিন্তু গ্লোবাল ফিল্ডে আপনি যদি ইন্টারন্যাশনাল প্যারাডাইমে চিন্তা করেন, যেহেতু এই রাষ্ট্র পাওয়ার পরে আমরা নিজেরা কোনো মতাদর্শী লড়াই চালাই নাই নিজেদের মধ্যে, নিজেরা কোনো কালচারাল স্ট্রাগল করি নাই, এবং আমরা যেটা করছি অলওয়েজ একটা ওই যে সাবলেট কলোনিয়ালিজম কায়েম করছি, এটা ভারতীয় তো ভারতীয় না, কলকাতার উপনিবেশ আকারে নিজেদের গঠন করতে পারি ধন্য মনে করছি কালচারালি ফিলোসফিক্যালি, ফলে আমাদের কোনো আইডেন্টিটি এতদিনও দাঁড়ায়নি। না দাঁড়ানোর ফলে হয়েছে কি, এই মুক্তিযুদ্ধের চেতনাটার সাথে একটা রবীন্দ্রিক ক্যালকেশিয়ান চেতনা মিলে একটা এখানকার একটা হাইপার সেকুলার টেন্ডেন্সি তৈরি হয়েছে। এটা আবার ইউরোপের মতো অত স্ট্যান্ডার্ড লিবারাল সেকুলার না, এটা খুবই ভালগার, খুবই নেস্টি, খুবই অশিক্ষিত সেকুলার আর কি এরা।
আপনার একটা স্ট্যান্ড আছে সেকুলারিজমের, যেটা ভার্সেস এক্সট্রিম, যেটা তারপরে একটা জিনিস একটু আমি অ্যাড করি, একটু ইন্টারাপ্ট করি, মুসলিম ওয়ার্ল্ডে দেখবেন আপনি টার্কিতে, তারপরে তিউনিশিয়াতে, এরকম আরো একটা জায়গায় এক্সট্রিম সেকুলারিজম স্ট্যান্ডটা সামহাও আপার হ্যান্ড গেইন করছে। ইউরোপে এখন আস্তে আস্তে করতেছে, একজন মোর লিবারেল ছিল, বাট এক্সট্রিম সাইডটাও আস্তে আস্তে উঠে আসতেছে। আর মুসলিম ওয়ার্ল্ডে কিন্তু আপনার দেখেন বাংলাদেশেরটা বলেন, টার্কিতে কামাল, তিউনিশিয়াতে কিন্তু এক্সট্রিম সেকুলারিজম যেই যে ইয়েটা ধারাটা এটা লং টাইম ছিল। আচ্ছা হ্যাঁ আপনি বলেন, কন্টিনিউ করুন প্লিজ।
তো ওই পোস্টটা মানে আসিফ বের যে পোস্টটা মানে খুবই গুরুত্বপূর্ণ, ফলে দেখা যাচ্ছে কি ওই হিস্ট্রিক্যাল প্যারাডাইম চেঞ্জ না হওয়ার ফলে আজকে দেখেন বাংলাদেশে দেখে দেখবেন যে অ্যান্টি সেকুলার যে ধারাটা, অ্যান্টি সেকুলার ধারাটা যখন কেউ যখন অ্যান্টি সেকুলারিজম ক্রিটিক করে বাই নেচার বা খুব ইজিলি, সে একই সাথে 71-এর চেতনা, কলকাতার লিটারারি ফিলোসফিক্যাল ভার্সন এবং আওয়ামী চেতনা, এর বিরুদ্ধে দাঁড়াইতে বাধ্য হয়, অটোমেটিক্যালি দাঁড়ায় যেতে হচ্ছে। তার মানে মুক্তিযুদ্ধের চেতনার আপনি যে টোটালিটি, টোটাল জনগোষ্ঠীকে, বাংলাদেশের টোটাল জনগোষ্ঠীকে ধারণ করে একটা নতুন বাংলাদেশ, একটা নতুন ইডিওলজিক্যাল স্টেট, হ্যাঁ, যে গঠন করবে বা গঠন করতে সক্ষম হবে, এইটার কোনো ফিলোসফিক্যাল এবং কালচারাল বেসিস বেসিক্যালি এখনো পর্যন্ত এর মধ্যে নাই। তাহলে লেটস আমাদের স্ট্রাগলটা কি হবে সেটা একটা বড় প্রশ্ন হইতে পারে। কিন্তু আমার কথা যদি আমি বুঝাইতে বাইরা থাকি বা আমি নিজেও যদি বুঝে থাকি, তাহলে আসিফ ভাইয়ের এই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফান্ডামেন্টাল প্রশ্নের জবাব হইল মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে মোটামুটি অর্থে ইউরোপীয় অর্থেও একটা মানে লিবারাল ইনসাফ ভিত্তিক সবার জন্য একটা প্রাতিষ্ঠানিক ডেমোক্রেসি থাকবে খুব ভালো এরকম একটা স্টেটও গঠন করা সম্ভব না।
এক্স্যাক্টলি। এবং এখানে আরেকটা বিষয় কি, মানে মুক্তিযুদ্ধের চেতনা অলমোস্ট একটা মানে মানে অ্যাবস্ট্রাক্ট বিষয়, বায়বীয় বিষয় আর কি। সো এটা
সমস্ত চেতনা অ্যাবস্ট্রাক্ট, সো এটা এটা সমস্যা নাই, চেতনা
অ্যাবস্ট্রাক্ট বলে ঠিক, মানে ওই অর্থে মানে এটা অ্যাকচুয়ালি কি সেটা কেউ ডিফাইন করতে পারে না আর কি।
আই থিংক আসিফ এটা বলতে চাইছে হয়তো যে
আমি
বিষয়টা এটা এটা কি এরকম যে আসলে এটা ঠিক আমাদেরকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেয় না অনেক
কিছু। আমি এটা বলতে চাইছি যে এটা কোনো মানে দিক নির্দেশনা গাইডেন্স কোনো এরকম কোনো কিছু দিতে পারতেছে না।
এটা নিয়ে ভাসানির একটা ক্রিটিক ছিল এই 72 সালে যখন সে হক কথা বাইর করা শুরু করলো, আমাদের প্রথম পারভার্সনটা প্রথম অন্যায়টা প্রথম অত্যাচারটা ঘটছে আসলে সাংবিধানিক ভাবে। 72 সালে যে সংবিধানটা করা হইলো দেখেন সর্বশেষ নেপালে কিন্তু একটা মজার ঘটনা ঘটছে, নেপালেও কিন্তু ওই মাওবাদীর একটা ক্ষুদ্র মানে ছোট্ট সময়ের মোটামুটি মধ্যেই মানে অনেকদিন ধরে যুদ্ধটা চালাচ্ছিল তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তারা রেজাল্টটা পাইয়া গেছে, মানে সেখানে রাজতন্ত্র হটাইয়া তারা যখন একটা স্টেট ফরমেশনের দিকে গেল তারা 2 বছর সময় নিছে একটা জনগণতান্ত্রিক সংবিধান প্রণয়নের জন্য, নানা সেক্টরের লোকজন প্রতিনিধি নিয়ে তারা মিটিং করছে তাদের মতামত নিছে যাচাই বাছাই করছে ইয়ে করছে। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে কি 71 সাল হয়ে গেল তারপরে ক্ষমতা নিল একটা দল আওয়ামী লীগ আইসা, তারপরে তার লোকজনদেরকে ডাকলো যারা তার ঘনিষ্ঠ ছিল ডক্টর কামাল টামাল মিলাইয়া, আইসা বললো আচ্ছা একটা সংবিধান তো দরকার এখন ক্ষমতা চালাইতে হবে, তারা মিলে একটা সংবিধান ঠিক আছে ওকে কি কি ভালো ভালো সংবিধান কয়েকটা বিদেশি সংবিধান দেখলো পাকিস্তানি সংবিধানও তারা খুব ভালো মতো ফলো করলো ইন্ডিয়ানদের দিয়ে আচ্ছা একটা সংবিধান বানায় চালানো। কিন্তু এই মুক্তিযুদ্ধে ধরেন ডেফিনেটলি যখন একটা কৃষক মুক্তিযুদ্ধ করে তার আকাঙ্ক্ষা এবং একটা মিডল ক্লাস ঢাকাইয়া পোলা যখন মুক্তিযুদ্ধ করে তার আকাঙ্ক্ষার মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। মুক্তিযুদ্ধের মিলিটারি যে অংশটা সেনাবাহিনীর যে বীর সেনানীরা আমাদের ধরেন হ্যাঁ বলা হয় যে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে তাদের এক ধরনের আকাঙ্ক্ষা ছিল, হ্যাঁ আবার ধরেন খুবই সাধারণ ধরেন যে ছাত্র জনতা তাদের এক ধরনের আকাঙ্ক্ষা ছিল, ফলে মুক্তিযুদ্ধের মধ্যে দেখেন অনেকগুলো গ্রুপ ছিল যারা আবার বামপন্থী যারা ছিল শিরাশিকদের গ্রুপ টুপ তারা আবার দুই কুকুরের লড়াই বলতেছিল দুইটাকেই তারা বুর্জোয়া খারাপ রাষ্ট্র হবে, হ্যাঁ দুইটাকেই তারা বর্জন করে তারা একদিকে পাকিস্তানি গুলি করে মারতেছে আবার মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরতেছে আবার নিজেরা দেশও স্বাধীন করতে যাচ্ছে, মানে একটা ধুলাই বিশ্ব অন্ধকার অবস্থা মনে হইতে পারে। কিন্তু এখানে মাল্টি গ্রুপ ছিল নানা রকম গ্রুপ ছিল তাদের প্রত্যেকের আলাদা আলাদা অবস্থান ছিল স্বার্থ ছিল পলিটিক্যাল এজেন্ডা ছিল, কিন্তু সবগুলো এক্সক্লুড করে সবগুলো বাদ দিয়ে একটা পলিটিক্যাল পার্টির এজেন্ডাকে স্বপ্নকে জাতির স্বপ্ন আকারে চাপাই দেওয়া হইলো। হ্যাঁ তখন থেকে আসলে মুক্তিযুদ্ধের চেতনার মানে সম্ভাবনার কফিনে শেষ পেরাক পোকা হয়ে গেছে, পরে যেটা হয়েছে এই পেরাক যতই খুচানো হয় ততই দুর্গন্ধ বের হয়।
আই থিংক আমাদের এই টপিক নিয়ে আমাদের একটা আলাদা পডকাস্ট করা উচিত এই হিস্ট্রি 71 আমরা এই
অনেক লম্বা হয়ে গেছে।
আচ্ছা অন্য টাইপের একটা প্রশ্ন করি আবার মানে হয়তো বেসিক প্রশ্ন হইতে পারে যে এর আগে কোন গভর্নমেন্ট ছাত্রদের একটা জেনারেল আন্দোলন সেভাবে কখনো মানে এগেইনস্টে যায় নাই আর কি, হ্যাঁ মানে একটা ওভারঅল ডিমান্ড এর এগেইনস্ট এভাবে যায় নাই যে পিটাই টিটাই সব একেবারে তামা তামা করে দিতে হবে, হ্যাঁ এগুলো সাইজ করতে হবে। তো এই এই এরা যে এখন কোটাবিন্দু আন্দোলনের বিরুদ্ধে সরকারে যে এত মারমুখী মানে পজিশন বা স্ট্যান্স, ওদের আসলে থ্রেটটা কি, সরকারের থ্রেটটা কি?
সরকার এখন মানে এটা আমি তো আমি আসলে যেহেতু আমি
কোটা সংস্কার আন্দোলন
এতদিন পরে আইসে যেটা তারা বলতেছে সরকার বিরোধী আন্দোলন তা কিন্তু না, তারা শুরু থেকে বলতেছে এটা সরকার বিরোধী আন্দোলন। কেন বলতেছে? ফ্যাসিবাদ অলওয়েজ টিকা থাকে হইলো যুদ্ধের উন্মাদনার মধ্যে দিয়ে, সে যুদ্ধ অবস্থা ছাড়া টিকতে পারে না, যুদ্ধ অবস্থা ছাড়া টিকতে পারে না। এটার কারণটা হইলো যুদ্ধ তাকে দুই ভাবে হেল্প করে, এক হলো যুদ্ধ তাকে তার সক্ষমতা বৃদ্ধি করতে বাড়াইতে বা তার রিয়েল ডেডিকেশন কাদের আছে তার ডেডিকেটেড কর্মী বা পুলিশ বাহিনীর মধ্যে কারা আসছে ইয়ার মধ্যে কারা আসছে ফিল্ডে কারা আছে পলিটিশিয়ানদের মধ্যে কারা আছে এটাকে খুঁজে বাইর করতে সাহায্য করে। আর সবচেয়ে বড় সাহায্য যেটা করে সেটা হলো ম্যাস পিপলের মধ্যে একটা ভয় জন্ম দিতে সাহায্য করে যেটা তার ক্ষমতাকে প্রোটেক্ট করে। ফলে ফ্যাসিবাদের জন্য যুদ্ধ হলো অনিবার্য, যুদ্ধ ছাড়া সে টিকতে পারে না, সে সুতা পাইলেই যুদ্ধ করবে। আপনি আজকে তার এনিমি ডিক্লেয়ার করেন, আপনি একলা দাঁড়ান একটা ছাদের উপর সে ট্যাং কামান টামান নিয়ে এসে আপনার মশা মারতে সে কামানের আয়োজন করবে, বিশাল যুদ্ধ সে শুরু করে দিবে, কারণ যুদ্ধ করাটা হলো তার টিকে থাকারই একটা শর্ত। এটা থিওরিটিক্যালি খুব পরিষ্কার ফ্যাসিবাদের ক্ষেত্রে। ফলে অন্যদিক থেকে এই সরকার যখন রাগ করে হোক যেভাবে হোক কোটার ঘোষণাটা দিয়ে দিল সরকার প্রধান, সে মুখে বলে দিল আচ্ছা যেহেতু কোটা নিয়ে এত সমস্যা এটা এমন মানে যে সরকার প্রধান হিসেবে মানে একটা মিথ আছে যে পাওয়ার অফ স্ট্রং লিডারশিপ, এটা আসলে একটা মিথ। স্ট্রং লিডারশিপ বলে কিছু নাই, হ্যাঁ মানে এরকম খুব স্ট্রং মনে হয়, কেউ আসলে এরকম স্ট্রং না, কারণ মানুষ খুব তো লিমিটেড, মানুষের ক্ষমতাই সামান্য। তো নিজেকে এত সুপারম্যান মনে করার কোনো কারণ নেই। তো তারপরেও ধরেন টেন্ডেন্সি গুলো কি, আমরা যদি দেখি সাইকোলজি যদি দেখি, একটা ফ্যাসিস্টের কোনো ফ্যাসিবাদের যখন ঘোষণা আছে এত সমস্যা যেহেতু হচ্ছে, আবার আন্দোলন হবে, আবার ইয়ে হবে, তাহলে আমরা কোটায় বাদ দিয়ে দিলাম। কিন্তু কোটা চাইলেই তো এবার মুখ দিয়ে বাদ দেওয়া যায় না, কারণ এটা তো আপনার কনস্টিটিউশনের মধ্যেও এটাকে পরিবর্তনটা আনতে হবে। কারণ এটা তো রাষ্ট্রের নীতির মধ্যে আপনার ইনক্লুড আছে যে এত পার্সেন্ট কোটা দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে দেওয়া হবে। সো এটা তো আপনি চাইলেই রাতারাতি এটা ঘোষণা দিয়ে দেন আর হয়ে গেলো, এটা তো না, এটা তো রাজতন্ত্র না। কিন্তু নোশনটা হয়ে গেছে কি, এটা নিজের বাপের জমিদারি, আচ্ছা আজকে বললাম ওই এলাকায় এটা বন্ধ, ওই এলাকায় এটা চালু হয়েছে, ভাই চালু হয়ে গেল। সো কিন্তু মোটামুটি হইলেও তো একটা নাম কষ্ট হইলেও তো একটা গণতান্ত্রিক ব্যাপার থাকে একটা স্টেটের মধ্যে। এখন পৃথিবীতে সব দেশই থাকে, স্বৈরতন্ত্র ক্ষমতায় থাকলেও তার একটা
প্রাতিষ্ঠানিক থাকে।
মুক্তিযুদ্ধের কোটায় হাত দিতে হবে, মুক্তিযুদ্ধের সন্তান নাতি নাতি চৌদ্দ গোষ্ঠী তারা রাস্তায় নামবে, নারীরা এনজিওরা রাস্তায় নামবে, হ্যাঁ তার যে ভোট ব্যাংকের তার যে কোর ইডিওলজিক্যাল সাপোর্টার তারা রাস্তায় নামবে। এখন সরকার যেটা করবে, আমি আপনাকে আগাম বলে রাখি, কুটাবেরি আন্দোলনকে যে পিটা আইছে এটার পক্ষে সাপোর্ট তৈরি করার জন্য মুক্তিযুদ্ধের সন্তান নারী টারে সবাইকে রাস্তায় নামাবে দেওয়া যুক্তি। এবং সরকার প্রথমত যেটা চাইছে নির্বাচনটা পার করে দিতে চাইছে, এটা বইলে হ্যাঁ সব কোটা হয়ে যাবে, নির্বাচনের পরে এটা নিয়ে হয়তো তারা কোনো, নির্বাচন আগে এটা তাদের পক্ষে কিছু করা সম্ভবই না, করবেন না
ক্ষমতা। ভাই আপনি মনে করেন আপনি যেটা বললেন যে মুক্তিযুদ্ধের সন্তান ফ্যামিলি, যে এটা কি আসলে এতটাই পাওয়ারফুল স্ট্রং সাপোর্ট গ্রুপ যাদেরকে খুশি করার জন্য গভর্নমেন্ট তার আরেকটা সাপোর্ট গ্রুপকে এভাবে পিটাবে?
মানে বেসিক্যালি সে কিন্তু অনেক গভর্নমেন্টের সাপোর্ট গ্রুপ না, দেখেন এলিনেট করতে যাচ্ছে এভাবে করে।
আপনি ফ্যাসিবাদের রাজনীতি আর আপনার আমার সরল রাজনীতি হিসাবে এক না, সে তো জনগণকে গুনে না, হুইচ জনগণ, তার সাপোর্টে কে আছে না আছে তার দেখার টাইম আছে, তার একটা কর্মী বাহিনী আছে, সেই কর্মী বাহিনীর পিটায়া এদেরকে ঠান্ডা করার ক্যাপাসিটি থাকলে সে খুশি। জনগণের চিন্তা করলে সে তো পলিটিক্স করতো, সে তো পলিটিক্স করে না, সে ক্ষমতা চর্চা করে, ক্ষমতা চর্চা করে আর রাজনীতি বলতে আসলে আলাদা। আপনি আমি কথা বলতে চাচ্ছি রাজনীতি নিয়ে, রাজনীতি কিভাবে সম্ভব একটা দলের সেটা নিয়ে, কিন্তু ফ্যাসিবাদ রাজনীতি করে না, ফ্যাসিবাদ ক্ষমতার চর্চা করে। সে ক্ষমতা যদি তার মিলিটারি দিয়ে চর্চা হয় মিলিটারি দিয়ে করবে, সে ক্ষমতা যদি তার ক্যাডার বাহিনী দিয়ে চর্চা হয় সে ক্যাডার বাহিনী দিয়ে করবে। নট নেসেসারি এটা পিপলকে তার সাথে রাখতে হবে, করতে হবে, পিপলের চিন্তা তারা করে না।
আচ্ছা আমি যদি জিনিসটা সহজ ভাবে বলি, ব্যাপারটা কি এরকম যে কোটা যদি আওয়ামী লীগ মানে গভর্নমেন্ট আওয়ামী লীগ যেটাই এখন তারা যদি এটা বাতিল করতে যায়, তার নিজের পার্টি মিনিং তার কর্মী বাহিনী গুন্দা বাহিনী যেটাই বলেন, তার নিজের পার্টি তার বিরুদ্ধে চলে যাওয়ার চান্স আছে, মানে গভর্নমেন্টের বিরুদ্ধে চলে যাওয়ার চান্স আছে, মানে এরকম কি ব্যাপারটা?
হ্যাঁ এটা 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 একটা চান্স আছে কি তার নিজের মধ্যে ডিসিশন হবে না না প্রথম কথা হইলো, এক নাম্বার কথা হইলো সে সংস্কার করুক বা বাতিল করুক, এই দাবিটা মেনে নেওয়ার মধ্য দিয়ে এটা প্রুভ হবে 9 বছরের এই শাসনামলের মধ্য দিয়ে, যখন কোনো দাবি সে মানতে বাধ্য হইল না, প্রথম সে মানতে বাধ্য হইল, সাইকোলজিক্যালি সে পরাজিত হইল। এই পরাজিতের নোশনটা তার যে ধরেন যারা সুপারম্যান যারা মনে করে, এই ক্ষমতাটাকে যারা চিরঞ্জীব অমর মনে করে, তাদের মধ্যে কনফিউশন তৈরি করবে, মোরালি তারা ডিপ্রেসড হবে। হ্যাঁ ফলে এটা মেনে নিলে মেনে তো নেওয়াই যায়, হ্যাঁ মেনে নেওয়া তো আর আহামরি কিছু না, মেনে নিয়ে মুক্তিযুদ্ধের সন্তানদের অন্য জায়গায় চাকরি আলাদা কিছু করে দেওয়া যায়, হ্যাঁ সেটা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, সেটা নেওয়াই যায়। কিন্তু রাজনীতি তো শুধু দৃশ্যমান ব্যাপার না, এটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হবে, হিউজ হিউজ ইম্প্যাক্ট হবে। লৌহ মানবের যে ক্যারেক্টার, হ্যাঁ অনর, আমার কথা একমাত্র কথা, তা তো ধুলায় বৃষ্টি অন্ধকার হয়ে গেল, তো বানের জলের মতো ভেসে গেল। ফলে এই জায়গা থেকে এটা মানা পরাজয়, এই পরাজয়টা কি এরকম একটা ফ্যাসিস্ট সরকার মানতে চাইবে? কোনোভাবেই না, ফলে মানতে চায় না তারা, ফলে তারা ফাইট করতে চায়। এবং আর যুদ্ধের মধ্যে দিয়ে তার জন্য সমূহ সুবিধাটা কি, যুদ্ধের মধ্যে দিয়ে তার সুবিধাটা হইলো এই আন্দোলনটা, এই আন্দোলনটাকে যদি, এই আন্দোলনটা যদি সরকারের বিরুদ্ধে আন্দোলন। আচ্ছা আরেকটা মজার কথা হইলো, সরকারের লোকজনের কথাবার্তা শুনলে হাসি পায়। আচ্ছা ধরেন এই আন্দোলনটা সরকার বিরোধী আন্দোলন, আচ্ছা সরকার বিরোধী আন্দোলন করা যাবে না, এটা কোন আইনে লেখা আছে? ওদের আন্দোলন, হ্যাঁ এটা সরকার বিরোধী আন্দোলন, মানে তাদের তারা সরকারটাকে একটা রীতিমতো চার্চে পরিণত করে নিচ্ছে, যে
এবং পেপারে বলতেছে, এবং পেপারে বলতেছে যে
আন্দোলনের দিকে যাচ্ছে, এই জন্য আমরা মাইট দূর করছি। হাউ স্টুপিড! সরকার বিধান
করে দিতে, সরকার বিধান করে দিতে, এখানে কোনো রাজনৈতিক কারেকশন নাই। যেমন রাজনৈতিক কারেকশন টাকাটা তো টাইম
আরে রাজনৈতিক কারেকশন কোন লোক এই কথাটা বলতেছে না, তোমরা যে আল্লাদি দাবিটা করতেছো এটা সরকার বিরোধী আন্দোলনের দিকে রূপ নিচ্ছে, তাই এরা জামাত শিবির হয়ে গেছে, হ্যাঁ এদের পিটাইতে হবে। আরে ভাই, সরকার বিরোধী আন্দোলন করা যাবে না? তুমি তুমি কি এটাকে চার্জ হয়ে গেছো? তুমি কি এটা এটা কি ইয়া হয়ে গেছে নাকি? ধর্ম অনুভূতি হয়ে গেছে যেটার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না? ফলে আপনি ওর আল্লাহটা দেখছেন কোথায় চলে গেছে?
আসলে একটা খেয়াল করেন যে এই যে আল্লাহটা, আল্লাহ শিশুর এই এই যে যারা আন্দোলন করতেছে 2013-এ, কিন্তু ওই আল্লাহ করার যেই সিনারিওটা তখন থেকে কিন্তু জাস্টিফাইড। যে আসিফ উদ্দিনের একটা বিখ্যাত লেখা আছে, আই থিঙ্ক, যে না মানুষ, এই যে না মানুষ হয়ে গেছে আওয়ামী লীগ ছাড়া সবাই, এদেরকে মারো, পিটাও, ধরো, গুম করো, যা খুশি করো, কোনো সমস্যা নেই, জাস্ট বিকজ তাদের কোনো রাইট নেই। কাইন্ড অফ জার্মানিরা যেটা করছিল, নাচি বাহিনীরা, যে ইহুদিদের উপর একটা ধরনের প্রোগ্রাম হয়েছিল। আচ্ছা, আমি নেক্সট কোশ্চেনটা আসিফ উদ্দিনকে করি, আসিফ উদ্দিনের এক্সপিরিয়েন্স থেকে। যে 2007-এ একটা ঘটনা ঘটছিল বাংলাদেশ আর্মির সাথে স্টুডেন্টদের একটা ক্লাশ, 2013 তুমি দেখছো শাহবাগের সময়টা, 2018 এই জিনিসগুলো, তো ডিফারেন্সটা কি? তুমি তো ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে তিনটা ঘটনা দেখছো, তো এই তিনটার মধ্যে আসলে ডিফারেন্স মেক করছে কি জিনিসটা? যেহেতু প্রথম দুইটাকে আমরা বলতে পারি মোটামুটি বেশ সফল ইন টার্মস অফ, যে তারা যেটা চাইছে সেটা পাইছে, 2018-এ গিয়ে পুরো সেটা অন্যরকম হয়ে গেছে, তো ডিফারেন্সটা কি তিনটা মুভমেন্টের মধ্যে?
ডিফারেন্স অ্যাকচুয়ালি অনেক আছে, বাট আমি মানে একটা সিম্পল ডিফারেন্স বলি, সেটা হলো 7-এ মিলিটারি গভর্নমেন্টের বিরুদ্ধে যেটা হলো ঢাকা ইউনিভার্সিটি থেকে যেটা শুরু হয়েছিল, আর 13-এ যেটা শাহবাগে হলো। দুটার ক্ষেত্রেই আমার ধারণা দুটার ক্ষেত্রেই খুব ভালো। শাহবাগের ব্যাপারে এটা আমরা সবাই জানি, 7-এর ব্যাপারে আমি এক্স্যাক্টলি জানি না, এটা আমার ধারণা। দুটার ক্ষেত্রেই আমরা দেখি নাই, কিন্তু পেছনে খুব ভালো একটা কাঠামো ছিল, একটা স্ট্রাকচার ছিল, যেটা যখন ফার্স্ট স্পার্কটা হয়েছে বা প্রথম কাজ স্টেপটা যখন হয়েছে, তারপরে এটা বাকি সবকিছু মোবাইলাইজ করছে। বাট 18-এর এটা তো আসলে আরো আগে থেকে চলছে, এই কোটা আন্দোলনটা মোরালেস একটা অর্গানিক আন্দোলন, মানে এখানে তাদের কোনো সাংগঠনিক কাঠামো নাই, কোনো স্ট্রাকচার নাই, কোনো পার্টি নাই, এরা মোটামুটি স্বতঃস্ফূর্ত ভাবে করতেছে। সো 7-এ যেমন ঘটনা ঘটলো, তার এক বা দুদিনের মধ্যে যত বুদ্ধিজীবী আছে এরা সব বক্তব্য বিবৃতি নিয়ে হাজির হয়ে গেল, এরা একজন মানে শহীদ হওয়ার মতো অবস্থা, মানে তারা ভাব নিলে এরকম যে ব্যাপক আত্মত্যাগ করতেছে, এরকম একটা অবস্থা। 13-এ এই যে এসব কিছু ব্লগার যারা মোট জনগোষ্ঠীর একটা সিঙ্গেল ডিজিট পার্সেন্টেজ না, এরা কথাবার্তা বললো, বাট এক সপ্তাহের মধ্যে আমরা ওই যে ওভারহেড ছবিগুলো দেখছি, লক্ষ লক্ষ মানুষ এখানে এসে হাজির হলো, এটা তো অর্গানিক ভাবে হয়নি। আমরা 13-এর ব্যাপারটা সবাই জানি, মিডিয়া ব্যাপক ম্যানিপুলেশন ছিল এখানে, গভর্নমেন্টের পক্ষ থেকে সাহায্য হয়েছে, রনি ভাবে যেটা বলে এরা 47-এর কোলে উঠে আন্দোলন করছে, এই সবকিছু হয়েছে। সো সহজভাবে আমি যেটা বলতে চাচ্ছি, 7 এবং 13-তে একটা ব্যাকআপ ছিল, পেছনে একটা সিন্ডিকেট ছিল বা যেটাই বলে কার্টেল ছিল, কিছু না কিছু ছিল, একটা স্ট্রাকচার ছিল যেটা এগুলাকে হেল্প করছে ব্যাপকভাবে। 18-এর ক্ষেত্রে এটা নাই, এটা মোর অর লেস অন দেয়ার ওন এই কাজকর্মগুলো করতেছে, যে কারণে অনেক বিশৃঙ্খলা আছে, অনেক এলোমেলো কাজকর্ম আছে, তারা হয়তো অতটা গুছাই করতে পারতেছে না, কিন্তু এটি আমার কাছে বড় একটা পার্থক্য মনে হয় এটা।
আচ্ছা, রনি ভাই, এবার আপনাকে একটা কোশ্চেন করি। আপনি আপনার একটা ছোট একটা ভিডিওতে দেখলাম, 3-4 মিনিট একটা ভিডিও দেখছিলাম, সেখানে আপনি বলছেন যে এই আন্দোলনের পলিটিক্যাল চরিত্র না থাকাটা একটা কারণ ফেলিউরের কাইন্ড অফ। এখন আপনি যদি স্টুডেন্ট পলিটিক্স এর কথাটা চিন্তা করেন, হিস্টোরিক্যালি আমি আমরা যেরকম দেখে আসছি যে আসলে ছাত্রলীগকে ছাত্র শিবির পিটায় অথবা ছাত্র শিবির ছাত্রলীগ পিটায়, মানে 2000 থেকে 2006 পর্যন্ত অ্যারাউন্ড 5-6 বছর ওই টাইমটাতে শিবিরের খুব ইয়ে ছিল বাংলাদেশের এডুকেশনাল ইনস্টিটিউট গুলোতে, পরবর্তীতে ছাত্রলীগ আসছে। এখন এই যে একটা মাস্তান গ্রুপ, একদম সিম্পলি মাস্তান, এদেরকে ডিল করার জন্য আসলে আরেকটা পলিটিক্যাল বা আরেকটা মাস্তানটা ফোর্স লাগে, রাইট? যদি আপনি এদেরকে সামলাতে চান, আদারওয়াইজ সাধারণ মানুষ আসলে কিছু করতে পারে না এদের এগেনস্টে। তো এখানে আপনি যে ভ্যাকুয়ামটা ফিল করতেছি আমরা এখন, তো এইটা আপনি কিভাবে দেখেন যে এটা আসলে কিভাবে ভ্যাকুয়ামটাকে ইয়ে করা যায়?
আমি এই ধরনের আমি মানে ঠিক এইভাবে ভাবি নাই কখনো, কিন্তু ধরেন ছাত্রলীগ যেটা করতেছে এতে আমি মোটেও অবাক হচ্ছি না, বিস্মিত হচ্ছি না, এটাই এটাই ছাত্রলীগের এটাই করার কথা। হম, এটাই ছাত্রলীগ আসলে। হম, আর অন্যদিকে জামাত সম্পর্কে বা শিবির সম্পর্কে আমি যদি বলি, শিবির বা জামাত যারা যারাই বলেন, ওরা ওরাও যেরকম করে, ওরা জাস্ট অল্টারিগো, একটা আরেকটা অল্টারিগো আর কি। হ্যাঁ, একটা আরেকটার আচরণ নকল করে, একটা আরেকটা জায়গায় যেতে চায়। বেসিক্যালি জামাত আওয়ামী লীগের মতো শক্তিশালী হয়ে উঠতে চায়, সর্বপ্রবণ হয়ে উঠতে চায়, মেইনস্ট্রিম হয়ে উঠতে চায়, আর আওয়ামী লীগ জামাতের মতো সুশৃঙ্খল স্ট্রাকচারাল হয়ে উঠতে চায়, যতখানি আছে আর কি, বুঝছেন? ফলে দুইটার মধ্যে কিন্তু সতীনের ঝগড়ার মতো একটা ব্যাপার আছে। এই পয়েন্টে দেখেন বাংলাদেশের রাজনীতিতে এখন যে অবস্থাটা চলতেছে, এখানে যে ধরনের পলিটিক্যাল পার্টি গুলো ধরেন ফাংশন করে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এদের প্রত্যেকেরই তার মতো করে তো ক্যাডার বাহিনী আছে, ক্যাডার বাহিনী তো লাগে, সেটা তারা করে থাকে। কিন্তু এই ক্যাডার বাহিনীগুলোর ভূমিকা কিন্তু কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় টিকায় থাকার জন্য কখনোই মানে নিরবিচ্ছিন্ন সুযোগ বা সুবিধা করে দিতে পারেনি। কেন পারে নাই? এক নম্বর কারণ, বাংলাদেশের ক্ষমতাটা বেসিক্যালি নির্ধারিত হয় সাউথ এশিয়ান পলিটিক্স এর পার্সপেক্টিভে। মূলত ইন্ডিয়া এখানে বড় বিগ ফ্যাক্টর। ইন্ডিয়া ফ্যাক্টরের বাইরে যারা এখানে পলিটিক্স করার চেষ্টা করছে তাদের প্রত্যেকের পরিণতি করুণ হয়েছে, এটা আমরা জানি। তো সেদিক থেকে এই ধরনের স্টুডেন্ট পলিটিক্স গুলোর উপর নির্ভর করে দেশের রাজনীতির কোন কোয়ালিটেটিভ পরিবর্তন বা ধরুন বৈপ্লবিক পরিবর্তন আশা বা ভরসা আমি দেখি না, কোনো স্বপ্ন আমি দেখি না, সম্ভাবনাও দেখি না। এটা আর একটা ব্যাপার হলো, শুরুতেই যেটা বলছি, এই ধরনের স্টুডেন্ট পলিটিক্স গুলো যারা করে, আমাদের যে ছোট ভাইরা করে, ছাত্রদল বা ছাত্রলীগ, তাদের প্রত্যেকেরই আদর্শের লেভেলটা হইলো, এটাকে রিয়েলি ফ্যানাটিসিজম বলা যায়। ও কেন আওয়ামী লীগকে ভালোবাসে, ও কেন বিএনপি কে ভালোবাসে, ও এটা ওর মতো ওর জায়গা থেকে থিওরিটিক্যালি জাস্টিফাই করতে পারবে না, তবে বটেই ও এটা অনেস্টলিও জাস্টিফাই করতে পারে না। ও জাস্টিফাই করে ইমোশন দিয়া, এক নম্বর হলো ইমোশন দিয়া, দুই নম্বর হলো প্রোপাগান্ডাকে সত্য বলে ধারণ বিশ্বাস করে,
তিন নম্বর হলো গালি দিয়া,
চার নম্বর হলো মাইরা। হ্যাঁ, জ্ঞানতাত্ত্বিক ভাবে সুশৃঙ্খল চিন্তার মধ্য দিয়ে ওর পজিশনটা জাস্টিফাই করতে পারে না। তার মানে এই যে অজ্ঞানতার একটা সংস্কৃতি, হ্যাঁ, ওই উন্মাদনার যে সংস্কৃতি এডুকেশন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলতেছে, এর মধ্যে দিয়ে তো কোনো পলিটিক্সই সম্ভব না, কোনো পলিটিক্স কি, মানুষই সম্ভব না, মানুষ হওয়াই সম্ভব না। কারণ ওর ধান্দাটাই থাকে হইলো এর মধ্যে একটা ক্ষমতা চর্চা করবে, ডমিনেন্সি তৈরি করবে, হয়তো হলে 10টা পোলার এসে শাসন করবে, হ্যাঁ, ক্যান্টিনের থেকে ভাগ নেবে বা রাস্তা দোকান 10টা দোকান থেকে চাঁদা নেবে। ওর মানে একটা মানুষ ছাত্রলীগ করে কেন, একটা মানুষ স্টুডেন্ট পলিটিক্স মানে এই ধরনের পলিটিক্যাল ক্যাডার হয় কেন, কোনো মহান চেতনার থেকে, হ্যাঁ, কোনো মহান আদর্শ থেকে? ইম্পসিবল হয় না। ফলে যে এই ধরনের জায়গার থেকে না, ও ভায়োলেন্স করলে ওর চরিত্র যা, ও যদি ভায়োলেন্স না করে, ও যদি আপনার ধরেন যে সবাই রে ডাইকা ডেকে শরবত খাওয়ায় গরমের মধ্যে, হ্যাঁ, তারপর ওর চরিত্র একই।
আরেকজন এরকম কেউ, তারা কিছু কথা বলছে যেটা মানে শেখ হাসিনার বিরুদ্ধে কিছু কথাবার্তা বলছে, যে কারণে আওয়ামী লীগের এটা খুব মানে মানে খুব রাগ এদের। এদের মধ্যে একজন যার বয়স মানে সে বিবাহিত, তার একটা বাচ্চা না, তার একটা কিশোরী মেয়ে আছে, আমি যা বুঝলাম, সে ওখানে বলতেছে যে এদের ব্যাপারে মানে বেসিক্যালি একটা ভেইলড থ্রেট করছে যে ছাত্রলীগ কেন তোমরা এখন এদের শিক্ষা দিচ্ছ না, শিক্ষা দেয় বলতে সম্ভবত সে রেপ মিন করছে, তোমরা এটা না করো তাহলে আমাদের নামতে হবে, আমাদের হাফ সেঞ্চুরিয়ানদের নামতে হবে, এরকম একটা কথা বলছে। এটা হলো ওইটা, সে যখন বিবাহিত অবস্থায় একটা বাচ্চা মেয়ে আছে, বহিঃপ্রকাশ হলো একজন এক্স ছাত্রলীগার, সে স্ট্যাটাস দিছে যে ছাত্রলীগের যারা কর্মী আছে এরা কেন এখন এদের শিক্ষা দিচ্ছ না, কাজটা কেন শেষ করতেছ না, নইলে আমাদেরই আসতে হবে। সো এখন সে কিন্তু লাইক এবং সে সম্ভবত ডক্টর এক, তো তার একটা বাচ্চা, তার একটা মেয়ে আছে, সে একটা ফ্যামিলি ম্যান। এখন রনি ভাই যেটা বললো আর কি, এরা যদি শরবত খাওয়ায় তার ওই মৌলিক চরিত্রটা চেঞ্জ হচ্ছে না, সে একটা বাবা, তার একটা মেয়ে আছে, বাট সে আরেকজনকে এই থ্রেটটা দিতে পারে।
এই দেখেন আমার, আমি দেখেন দলিল ছাড়া কোনো কথা বলি না, দেখছেন কথার প্রমাণ কিভাবে পাওয়া গেল, ভালো উদাহরণ দিচ্ছেন তো।
আচ্ছা একটা কমন প্রশ্ন রনি ভাই, এটা হলো এই টাইপের মুভমেন্টে নর্মালি যা হয় যে এই অপোজিশন পার্টি গুলা সামহাও মুভমেন্টটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করতে পারে সরকার বিরোধী আন্দোলনে, মানে ফুসলাইট আসলে, কিন্তু এখন দেখা যাচ্ছে
সেটা তো করবেই, সেটা তো
এখানে তো কিছু করলো না, এখানে তো কিছু করলো না বিএনপি বা ইয়েরা, নাম কি আর বাকি যারা আছে,
বিএনপি যে করবে, বিএনপির ক্যাপাসিটি আছে করার, বিএনপি নিজের আন্দোলন করার ক্যাপাসিটি নাই তো নাইও, অন্য যে কোনো আন্দোলনকে যে সে পলিটিক্যালি সাপোর্ট করবে বা পলিটিক্যালি এটার থেকে নিজের ইয়ার থেকে নিবে, মানে নিজের ফায়দাটা নিবে, সেই অবস্থা তো দলটার নাই। আর ধরেন বিএনপির এখনকার অবস্থাটা আসলে বিএনপির লোকজন ভালো বলতে পারবে, তারপরেও ডেফিনেটলি আন্দোলন যদি সফল হয় কোনো না কোনো ভাবে এটার ফায়দা বিএনপি পাবে, মানে স্বাভাবিক, এটা আর কি, এটা এটা বিরোধী দল আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগই পাইতো, এরকমই আর কি ব্যাপারটা।
আচ্ছা বিএনপি যেটা মনে হয় আসলে 2013 এ শাহবাগের সময়ে ওদের যে স্ট্যান্স ছিল, মানে কোনো স্ট্যান্স না থাকাটাই ওই সময় আসলে ওইটাই ওদেরকে ইরিলেভেন্ট করে দিছে বাংলাদেশ পলিটিক্স থেকে, কারণ
না বিএনপি প্রথম না বিএনপি কে চিনলে ভুল করে, বিএনপি একটা সেকুলার দল, বিএনপি কে যারা জামাতের, জামাত ইসলাম তো একমাত্র ইসলামী দল না, জামাতে ইসলাম হলো একটা ইসলামের একটা ভার্সন, হ্যাঁ, ফলে জামাত ইসলাম বিএনপির সাথে আছে দেখে যে বিএনপি কে একটা ইসলামী দল যারা মনে করে, তারা তাদেরকে তাদের রাজনীতিতে ইসলাম বা ধর্মের ব্যবহার নিয়ে তাদের কোনো ধারণা নেই, এক নাম্বার। দুই নম্বর হইলো ধরেন বিএনপি একটা সেকুলার দল, আওয়ামী লীগের লোকজনের যে চরিত্র বা কালচার যা যা চর্চা করে বিএনপির লোকজন একই জিনিস চর্চা করে, একই রকম হইতে চায়, হ্যাঁ কিছু তফাত আছে, কিছু ভিন্নতা আছে, সে তফাত এবং ভিন্নতা গুলোকে বিএনপি তার এতদিনেও মেইন স্ট্রিম পলিটিক্স এর অংশ করে উঠতে পারেনি, যে কারণে সে এখনো আওয়ামী লীগের পলিসির বাইরে খেলতেই পারে না, সে আওয়ামী লীগের বাইরে খেললে মানে আওয়ামী লীগের ভিতরে থাকেই মানুষ আওয়ামী লীগের বিকল্প আকারে বিএনপি কে ভোট দেয়, মানে বিএনপি নিজের রাজনীতি যেটা ধরেন আওয়ামী লীগ কোনো না কোন রকম ভাবে পারছে, তার ফাপা ন্যাশনালিজম হোক,
মানে চেতনার বিষয়টা বিএনপি
চেতনা যেমনি হোক যেমনি ডিল করে হোক, আওয়ামী লীগ তো কিছু না কিছু একটা দাঁড় করাইছে নাকি, বিএনপি তাও দাঁড় করাইতে পারে না, ও রাজনীতি করে জাস্ট রিয়াকশনের উপর বেস করে, আওয়ামী লীগ ফেল করে যে জায়গায় বিএনপি সেখানে উইন করে, বিএনপি নজুন করে নিজের যে রাজনীতি তৈরি করবে এই কাজটা বিএনপি এখনো শুরুই করে নাই, এটা গুরুত্ব এখনো বুঝেনি, এটা গুরুত্ব যে লোকটা বুঝছিল সে ছিল জিয়াউর রহমান, তো জিয়াউর রহমান বুঝছিল বলে সে অল্প সময়ে যতটুক করে গেছিল ওই বিএনপির বিকাশ ওই পর্যন্ত, এরপরে আর বিএনপি আমার দৃষ্টিতে কোনো বিকাশ হয়নি।
জামাত ইসলামের ক্ষেত্রে তো এটা বলা যায় না, কারণ জামাত ইসলামের তো বলা যেতে পারে একটা ওন একটা চিন্তা ভাবনা আছে, নট জাস্ট রিয়াকশন,
জামাত ইসলাম একটা মোরালেস ইডিওলজিক্যাল পার্টি, এই ধরনের ইডিওলজিক্যাল পার্টি গুলোর তো এক ধরনের ইয়া থাকে, স্ট্রেংথ থাকে, সেটা আছে, কিন্তু জামাত ইসলামের প্রবলেম যেটা হলো, জামাত ইসলামের প্রবলেম জামাত ইসলাম মানে মেইন স্ট্রিম হইলেও একটা আওয়ামী লীগ হয়ে উঠবে, কারণ হইলো ও যখন ন্যাশনাল পলিটিক্স কে ইসলামের জায়গা থেকে ব্যাখ্যা করতে যাবে এবং বাংলাদেশের এই ন্যাশনালিজম কে একই সাথে ধারণ করে ইসলামিজম করতে যাবে, তখন এটা হবে একটা রাবীন্দ্রিক ইসলাম, জামাত ইসলাম যে ইসলাম এর রাজনীতি যদি কোনোদিন ক্ষমতায় আসে আমার কথা লিখে রাখতে পারেন, বাংলাদেশে তখন কায়েম হবে রাবীন্দ্রিক ইসলাম।
আচ্ছা আমাদের একটু ব্যাখ্যা করেন রাবীন্দ্রিক ইসলাম কিরকম,
রাবীন্দ্রিক ইসলাম হলো আপনার গান বাজনা
মানে একটা ছাঁচে, একটা ছাঁচে ফেলে তাকে ইসলাম আনতে হবে, সে এই ছাঁচের বাইরে যেতে
পারে, কাস্টমাইজড একটা ভার্সন আনবে এখানে সেখানে সাথে খাপ খাবে,
বেসিক্যালি বাংলাদেশের কাঠামো তাকে যতটুকু এলাও করবে, এই সিভিল সোসাইটি তাকে যতটুকু এলাও করবে সেই বাইরে যেতে পারবে না, এটা স্বাভাবিক, এটা এই আমি
এর বাইরে না যাইতে পারলে সে যে ইসলাম এর মধ্যে আবার ইসলামের রাজনীতি সে ছাড়তে পারবে না, তাহলে সে ইসলাম কি করবে, তাহলে আমি ইসলাম একটা ভালো শব্দ আমি খুঁজে পাই নাই ভাই।
আমি একটা আরেকটু ডিটেইল একটা প্রশ্ন করি, সেটা হলো আপনি তো বারবার বলতেছেন এবং এটা মোরালেস এগ্রিড আপন যে এখন একটা সিচুয়েশনটা, এটা একটা ষড়যন্ত্র বলেন, ফ্যাসিজম বলেন, জুলুমের শাসন বলেন, এটা হয়ে গেছে এবং এটা খুব অ্যালার্মিং একটা পর্যায়ে পৌঁছে গেছে গত 5 বছর ধরে। আমরা
আমি একটু আমার পজিশনটা ক্লিয়ার করে নাই, দেখেন আমি মনে করি প্রত্যেক মানুষেরই যে কোনো রাজনৈতিক দল তার দেশের সাপোর্ট করার অধিকার আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হোয়াট এভার। আমি যখন কথা বলি এজ এ পার্টি, ধরেন আমারও হয়তো একটা রাজনৈতিক চয়েস আছে, সেটা আওয়ামী লীগ, বিএনপি, যাই হইতে পারে, কিন্তু আমি যখন কথা বলি আমি কিন্তু প্রত্যেকটা দলকে একটা মোটামুটি একাডেমিক বা একটা ধরেন থিওরিটিক্যাল জায়গা থেকে ডায়াগনোসিস করার চেষ্টা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি। সো শ্রোতাদেরকে আমার বিনীত অনুরোধ, আমার বক্তব্যগুলো কোনো পার্টিজান বক্তব্য আকারে নেবেন না, এটা আওয়ামী লীগ ফ্যাসিজম করতেছে, এটা আওয়ামী লীগের জায়গায় এক্স ওয়াই জেড করলো, আমি এইভাবেই বলতাম,
বুঝতে পারছি, আমি একটু ভিন্ন কোয়েশ্চেন করছিলাম। আমি বলতে চাচ্ছি আজকে যে আমরা এই অবস্থায় এসে পৌঁছাইছি, এটা ধীরে ধীরে হয়েছে, ধরেন 13 থেকে শুরু হয়েছে, তখন সবাই বুঝে নাই, এখন হয়তোবা অনেকে বুঝতেছে, এটার পেছনে অনেকের ভূমিকা আছে বা অনেকের ব্যর্থতা আছে, এটার মধ্যে মেইন অপোজিশন পার্টির ব্যর্থতা আছে, এটার পেছনে সিভিল সোসাইটির একটা ব্যর্থতা আছে বা তাদের একটা, ইনফ্যাক্ট তারা এখানে ভূমিকা রাখছে, এবং মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। সো বিষয়টা হলো যে এই এই অবস্থাটা কেমন, মানে এবং এটা আসলে এটা কি অনেক বড় একটা রিস্ক না? আমি আর একটু বলি, যেমন ধরেন নুরু, তাকে হসপিটাল থেকে বের করে দিছে রাত্রেবেলা, রাজশাহী ইউনিভার্সিটির যে ছেলেটার পা ভেঙে গেছে, তরিকুল নাম, তাকে রাজশাহী মানে সরকারি মেডিকেল থেকে বের করে দিছে। মিডিয়া অ্যাক্টিভলি আমরা দেখতেছি গত 5 বছর ধরে একটা মানে লাইক একটা পার্টিসান মানে মিডিয়া উইং হিসেবে কাজ করতেছে, প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করতেছে, জুডিশিয়ারিকে উইপেনাইজ করা হয়েছে, যে কোনো ডিসেন্ট আসে একটা কোনো কেস দিয়ে দিয়ে দেয়, মিডিয়া ট্রায়াল করে এ জঙ্গি এ এই ও সেই, কিছু হওয়ার আগেই সে অপরাধী। এবং আপনি যেটা বললেন যে এরা সরকার বিরোধী, এটাই একটা অপরাধ, এরা জামাত শিবির, এটাই একটা অপরাধ, এবং কোটা বিরোধী ওরাও আবার এসে বলে না না আমরা জামাত শিবির না, আমরা জামাত শিবির হওয়াই অপরাধ, এরকম একটা অবস্থা, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। সো এই ব্যাপারটা মানে এটা তো মানে মানুষ বুঝতেছে কিনা আমি ঠিক শিওর না, কিন্তু এটা কিন্তু এক্সট্রিমলি অ্যালার্মিং একটা ব্যাপার। তো এই অবস্থায়
দেখেন, মেসিবাদকে যদি বুঝেন, এটা মানে অতটা এক্সট্রিম ব্যাপার, অবশ্যই এক্সট্রিমলি, কিন্তু অতটা অ্যালার্মিং না। কেন অতটা অ্যালার্মিং না? ধরেন যারা এখন ক্ষমতায় আছে আওয়ামী লীগ, সে ক্ষমতাটাকে কিভাবে দেখে এটা যদি আমরা বুঝি, তাহলে তার এই আচরণ পুরো পরিষ্কার হয়ে যাবে। সে ক্ষমতাটাকে এখন দেখে যে এটা তার পার্সোনাল প্রপার্টি আকারে দেখে, বা ফ্যামিলি প্রপার্টি আকারে দেখে। এখন এই পার্সোনাল বা ফ্যামিলি প্রপার্টির মধ্যে কোন রকম কোন ডিস্টারবেন্স সে তো অ্যালাউ করবে না, সেইভাবে সে এটা দমন করবে। কিন্তু আপনি যেটা বলতেছেন, ধরেন যখন একজন আহত ছাত্র যে মুখে বঙ্গবন্ধুর কথা বলতেছে, জননেত্রীকে মাদার অফ এডুকেশন দিচ্ছে, হ্যাঁ, এবং তাকে যখন মারা হচ্ছে, সে চিকিৎসা নেওয়ার সুযোগ পাচ্ছে না মারের পরে, তো তখন কিন্তু একটা মজার ব্যাপারও একটা সাথে ঘটছে। এখানকার কিছু আইনজীবী দাঁড়াইছে যে তারা তাদেরকে আইনি সহায়তা দিবে, কিছু ডাক্তার দাঁড়াইছে, তারা বলছে, যেমন জাফরুল্লাহ চৌধুরীর মতো লোক দাঁড়াইছে, তারা বলছে তারা চিকিৎসার ব্যবস্থা করে দিবে, তাদের এখানে ফ্রি চিকিৎসা করানো যাবে। ফলে অন্যান্য পেশাজীবী, অভিভাবক বিন্দু, শিক্ষকদের একটা অংশ এই এতদিন পরে হুশ ফিরছে নাগরিক সমাজের। শাহবাগে আমরা যে সিভিল ভয়েসটা যেটা হারাইছিলাম, হ্যাঁ, ভুল পলিটিক্স করে, তারা কিন্তু সেটা আর করতে চাচ্ছে না। তারা, আমার প্রতিবাদ করার রাইট আছে, সেই জায়গা থেকে তারা নামার চেষ্টা করতেছে, কিন্তু নামার চেষ্টা করা হইলে কি হবে? এখন তো ধরেন সময়টা পার হয়ে গেছে, ফলে ব্রুটালি তাদেরকে প্রতিহত করা হচ্ছে সব জায়গায়। তো প্রতিহত করার পরেও ধরেন এইটাকে, আপনি এই প্রবণতাকে যদি আপনি বুঝতে চান বা ব্যাখ্যা করতে চান, এটা কিভাবে ব্যাখ্যা করা যায়? ধরেন যে ছেলেটাকে হাতুড়ি দিয়ে চরমভাবে পেটানো হয়েছে, পেটানোর মধ্য দিয়ে ধরেন ফেসবুক মিডিয়াতে রিপোর্ট হয়েছে, কয়েকটা মিডিয়া হিউম্যানিস্টিক স্টোরি হিসেবে রিপোর্ট করতে বাধ্য হয়েছে বলতে হবে। তো এই টোটাল রিপোর্টিং বা প্রোপাগান্ডার ধরনটার ফলে সাধারণ মানুষের সাইকোলজিতে একটা ট্রমাটিক এনভায়রনমেন্ট তৈরি হওয়া স্বাভাবিক, একটা অনুভূতি তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু আপনি যদি সূক্ষ্মভাবে খেয়াল করেন, দেখবেন যে রিপোর্টের ধরনগুলোতে কিন্তু একটাবার উল্লেখ নাই যে এটা এই পারভার্টেড ক্ষমতারই বাই প্রোডাক্ট। পারভার্টগুলো একটা উশৃঙ্খল ছাত্রলীগ, মানে ছাত্রলীগ যেন এটা মানে গাছে ধরা একটা জিনিস, হঠাৎ গাছ থেকে পড়ছে, আগে এটার কোনো খবর ছিল না, এবং এটা একটা মানে একটা উৎক ঝামেলা উৎপাত। হ্যাঁ, কিন্তু মূল ক্ষমতার মধ্যেই, ক্ষমতা যে সহ মানে খুদ সন্ত্রাস উৎপাদনের মধ্য দিয়ে ক্ষমতা টিকে আছে, এবং এখন আইন বলেন, বিচার বলেন, মিডিয়া বলেন, সুশীল সমাজ বলেন, টোটালটা একটা সন্ত্রাসায়ন, টোটালটা একটা সন্ত্রাসায়ন হয়েছে। হ্যাঁ, সন্ত্রাস ভায়োলেন্স হলো এখন কালচারে পরিণত হয়েছে, একটা ন্যাশনাল কালচারে পরিণত হয়েছে। তো ভায়োলেন্স যখন একটা ন্যাশনের কালচারে পরিণত হয়, হ্যাঁ, যেমন এটা শুরু হয়েছে অবশ্যই শাহবাগের মধ্য দিয়ে, তো এবং এটাকে পপুলারাইজ করা হয়েছে, ফলে এখনকার এই ভায়োলেন্স তো মানে জনগণ মাইনে নিতে বাধ্য, বা জনগণকে খুব বেশি এই ভায়োলেন্স এর ফলে যে গণবিপ্লব হয়ে যাবে, গণ অভ্যুত্থান হয়ে যাবে,
সেটা করার
কোনো কারণ নাই।
আমার পয়েন্ট হলো যে এটা ফিউচারে এই জিনিসটা আরো অবনতি হওয়ার কথা না, মানে এই সিচুয়েশনটা আপনি এটা কি দেখ কিভাবে দেখেন যে এই সিচুয়েশনটা মানে যে অবনতিটা হচ্ছে,
অবনতি না,
ফিউচারে কি হবে,
ফিউচার কি হবে, ফিউচার কি হবে, এটা এটা ফিউচারে কি হবে এটা বলার জন্য ধরেন গণক হওয়ার দরকার নাই। ফিউচার অলওয়েজ বোঝা যায় পাস্ট দেখলে, অতীত দেখলে। 75 সাল দেখেন, পঁচাত্তর সালে কি হয়েছে, 75 সালে হয়েছে এখানকার সুন্দরী মেয়েরা গেলে তারা বছরে আমার পছন্দ হয়েছে, ওকে ঠিক আছে উঠাই নিয়ে যাও। কি হয়েছে, ঘরে ঘরে রক্ষী বাহিনী হয়েছে,
আপনার কি মনে হয় যে এরা আসলে কোন পরিবর্তন আসছে চিন্তায়, নাকি এটা তাদের নিজের ক্লাসের লোকজনের উপর মানে নিজের ক্লাসের লোক আক্রান্ত হচ্ছে, মানে শহরে ভার্সিটি কেন্দ্রিক যে শ্রেণী সেই ছাত্র আক্রান্ত হচ্ছে দেখে তাদের এখন ক্লাস আইডেন্টিটির কারণে তারা করতেছে
এটা, ক্লাসের মার্কসিস্টটা বলবে, আমি যেহেতু ওরকম মার্কসিস্ট না,
মার্কসিস্টের কথা বাদ দেন, আপনি ওই ইডিওলজি বাদ দেন, একদম সিম্পলি এটা কি তারা কোনো মানবতার কারণে করতেছে, নাকি এরা এদেরকে এরা চিনে এরা আমাদের লোক এই জন্য তারা করতেছে,
এরা আমাদের কোনো মানবতা আমাদের লোক তার না, তারা সিম্পলি করতেছে কারণ যে আপনি যে
আগে বেসিক হিউম্যান একটা
আগামী না না আগামী দিনে অবস্থা আরো ভয়াবহ হবে সেই ভয় থেকে তারা এটা করতেছে, যারা করতেছে তাদের প্রত্যেকেরই 75 সাল সম্পর্কে ধারণা আছে, তারা যেহেতু সরাসরি এখন প্রতিবাদ করতে পারতেছে না, দেশে গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা পরিবর্তন হওয়ার সম্ভাবনা যেহেতু তারা দেখতেছে না, ফলে তারা মনে করতেছে এখনই এটাকে থামানো দরকার, এখনই যতটা সম্ভব প্রতিরোধ গড়ে তোলা দরকার, এই আর কিছু না ভয়।
আচ্ছা, এবার একটু আমাদের বুদ্ধিজীবীদের ব্যাপারে একটা আলোচনা করা যাক, যে আসলে সোফার আপনার জাফর ইকবাল বলেন, সারিয়ার কবির, মুনতাসিম মামুন, আনিসুল হক, মোরালেস, এদেরকে এই গ্রুপটা একটা লিডিং
একটা পজিশন সব সময়
আন্দোলনকারী, প্রতিবাদকারী এবং আন্দোলনদেরকে যারা পিটায়, যারা পলিটিক্স করে, প্রত্যেকে একটা জিনিস মিক্সচার করে যে শেখ হাসিনার প্রতি তাদের লয়্যালটি আছে, ওইটা মিক্সচার করে দেন ছাত্রলীগ খারাপ, প্লিজ প্রচন্ড ফ্রাস্ট্রেশন কাজ করতেছে মানুষের মধ্যে, যে জাফর ইকবাল আমরা ওনাকে এরকম দেখছি না, চুপ, অমুক চুপ, তমুক চুপ, ওনারা কেন কিছু বলতেছে না,
এই যে বুদ্ধিজীবী, তারা নাম বুদ্ধি, এই যে বুদ্ধিজীবী যাদের নাম নিলেন, এরা কি মানুষের বাচ্চা, এরা কি মানুষ, ছাত্র লিগ করে সব আওয়ামী লীগে মানুষ, আমি বলতেছি যে আপনারা যাদেরকে বুদ্ধিজীবী যাদের নাম নিলেন, প্রথম কথা হলো এরা মানুষ কিনা, এরা প্রত্যেকে পার্টিজান লোক, এবং কি একটা পার্টি, যে পার্টিটা রাজনীতি, এখন আমি মনে করি এরা যদি রিয়েলি, এরা আওয়ামী লীগও না, এরা ভণ্ড, এরা যদি আওয়ামী লীগ হইতো তারা আওয়ামী লীগকে সেভ, আওয়ামী লীগের রাজনীতি সেভ করার জন্য মাঠে নামতো, বয়স দিত, ক্ষমতা আওয়ামী লীগের,
এরা জাস্ট পাওয়ারের এই করে, ক্ষমতার
এরা পূজা করে, এরা নিকৃষ্ট লেভেলের,
আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের ভিন্ন উইং আছে, একটা সুশীল উইং, একটা মাস্তান উইং,
না না এরা এরা থাকবে, যে বড় পার্টি থাকে এটা বিএনপিও আছে, এটা সমস্যা না, কিন্তু কথা হলো এই যে যাদের নাম নিলেন, এরা তো আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি ডায়রা করতেছে, এটা আমি মনে করি আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের অতি দ্রুত বাই করতে হবে, কিভাবে, এরা আওয়ামী লীগ যেভাবে ক্ষমতায় থাকুক, সে আওয়ামী লীগ তো নিজের রাজনীতি নষ্ট করতেছে ডে বাই ডে, রাজনীতি শূন্য হয়ে যাচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ ক্ষমতা সর্বস্ব হয়ে যাচ্ছে, এই ক্ষমতা তো শেষ হয়ে যায়, ক্ষমতাকে বারবার হইলো আপনার তৈরি করতে হয়, ক্ষমতা বারবার তৈরি হওয়ার জিনিস, হ্যাঁ এটা একটা, এটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, এটা এটা ঠিক বস্তুগত না, ফলে এখনকার এই র‍্যাব পুলিশ এটা তো ক্ষমতা না, ক্ষমতা একটা স্পিরিট, এখন সেই স্পিরিটটা তৈরি হয় পলিটিক্স এর মধ্য দিয়ে, সেই পলিটিক্সই খাইয়া যাচ্ছে, সেই পলিটিক্স নাই হয়ে যাচ্ছে সমাজের রুট লেভেল থেকে, সমাজের বিভিন্ন স্তর থেকে আওয়ামী লীগের পলিটিক্স উঠে যাচ্ছে, কিন্তু এই উম্মাদ ক্ষমতার পূজা করে যাচ্ছে, আর এই ক্ষমতাকে তারা নানাভাবে সমর্থন বাহবা দিয়ে যাচ্ছে, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি কিভাবে রক্ষা করা যায়, কিভাবে এত বড় ঐতিহ্যবাহী পার্টিটাকে একটা গণ মানুষের পার্টির দিকে নিয়ে যাওয়া যায়, কিভাবে পলিটিক্যাল অ্যাক্টিভিটিজের দিকে নিয়ে যাওয়া যায়, তার কোনো দিক নির্দেশনা তারা দেয় না, ফলে এরা আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু,
মানুষের নেতা বা মানুষের জন্য গাইড হইতে পারতো, দেন তারা রাস্তায় নেমে বলতো যে আমি আছি তোমাদের সাথে, আর যদি তারা প্রপার আওয়ামী লীগ হইতো তারা বলতো যে ডু থিংস ইন এ প্রপার ম্যানার।
আচ্ছা, আমি একটা আসিফের প্রশ্ন করি। হ্যাঁ, এটা হলো এই 2013-র পর থেকে সাধারণ মানুষ অ্যাজ ওয়েল অ্যাজ মিডিয়া সব ইস্যুতে এই আলেম সমাজদের কি স্ট্যান্স, এটা একটা জানার আগ্রহ বোধ করে আর কি। সো এই ইস্যুটাতে ওনাদের খুব একটা ইনভলভমেন্ট নাই। তোমার কাছে কি মনে হয় যে ওনাদের কি স্টেপ আপ করা উচিত ছিল অ্যাজ এ অ্যাক্টিভলি অর ইনঅ্যাক্টিভলি অর মানে অ্যাডভাইস হিসেবে?
আচ্ছা, এখানে একটা কথা আগে বলি, সেটা হলো যে আমি গতকালকে পর্যন্ত এরকম কোনো কিছু দেখি নাই, তবে আজকে দেখছি খেলাফত মজলিসের পক্ষ থেকে একটা মিছিল করা হয়েছিল এবং একটা বক্তব্য দেওয়া আছে। সো এটা বলা উচিত যেহেতু তারা করছেন, ছোট হলেও এটুক যেহেতু করছেন এটা বলা উচিত, এটা একটা বিষয়। দুই বিষয় হলো যে আলেমদের কি করা উচিত এইভাবে বলাটা আমার জন্য সঠিক হবে না, এক। দুই হলো এটা তাদের জন্য গ্রহণ করা মানে এটা উচিত না আসলে আমার বলা। আমি বলি শেখ ওমর আব্দুর রহমান রাহিমাহুল্লাহ উনি একটা কথা বলছিলেন, আমি ওনার কথাটা বলি যেহেতু উনি ওনার কথাটা আমার কথার সাথে বেশি ওজন রাখে, এজন্য বিকজ অফ ওনার হিস্ট্রি, উনি যা করছেন সবকিছুর জন্য। উনি একটা কথা বলছেন, সেটা হলো যে মসজিদ ইসলামী সোসাইটির কেন্দ্র হইতে হবে এবং আলেমদের মুসলিমদের দিক নির্দেশনা দিতে হবে। যখন এটা আলেমরা করবেন না, এই কাজটা যখন আলেমরা বন্ধ করে দিবেন, তারা যখন জালিমের বিরুদ্ধে সত্য কথা বলা, আমর বিল মারুফ নাহিনের মুনকার, সৎ কাজের আদেশ মন্দ কাজের নিষেধ এগুলো বন্ধ করে দিবেন, তখন মুসলিম সমাজ কিভাবে বলে এটা মানে তারা দিকভ্রান্ত হয়ে যাবে, তখন শত্রু বাহ্যিক হতে পারে, অভ্যন্তরীণ হতে পারে, তারা আপার হ্যান্ড পাবে। এটা এই কারণে সব সময় এটা আলেমদের দায়িত্ব যে তারা দিক নির্দেশনা দিবেন এবং বিষয়গুলো ক্লিয়ার করবেন। দুঃখজনক ব্যাপারটা হলো যে আমি আমি হয়তো বা না জানার কারণে এটা হইতে পারে, কিন্তু আমি যতদূর জানছি অনেকগুলা বিষয়ে আমরা তাদের কাছ থেকে এই আমরা বলছি না যে তারা এসে রাস্তায় নামবে বা এরকম কিছু একটা, বাট দিক নির্দেশনা করা বা ইসলামের অবস্থাটা তুলে ধরা, একজন অ্যাজ এ মুসলিম যে এই পার্টিসান রাজনীতিতে বিশ্বাসী না, যে হয়তো বা এই আইডিওলজি বা এই ধরনের স্টেট স্ট্রাকচারে বিশ্বাসী না বা এই রুলে সে বিশ্বাসী না, এমন একজন মুসলিমেরও তার বর্তমান অবস্থা থেকে কিভাবে তার দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত, তার কি মনে করা উচিত, অ্যাসেসমেন্টটা কি হওয়া উচিত ইসলামের দিক থেকে, এটা তুলে ধরেন নাই। আপনাদের মানে গত পর্বের গেস্ট একটা সুন্দর কথা বলছেন যে আলেমরা ইসলামের অবস্থান থেকে ইনসাফ এবং আদলের যে বয়ানটা দরকার, সমাজের সমস্যাগুলো কিভাবে সমস্যাগুলোর ব্যাপারে ইসলামের সে কি, এটা তুলে ধরতে পারেন নাই বা ব্যর্থ হয়েছেন, এটা ওনার কথা আমার কথা না। আর আপনি যদি নবী রসুলদের অবস্থান দেখেন আলাইহিমুসসালাম, ওনারা এসে সমাজে এই কাজটাই করছেন, ওনারা সমাজে সবচেয়ে বড় বড় ইস্যুটার মধ্যে গিয়ে হাত ঢুকাই দিয়েছেন এবং অনেকে বলছেন যে এটা ভুল, এটা এরকম চেঞ্জ করতে হবে, এটা নিয়ম, এখান থেকে সরা যাবে না, এবং ওনারা ইস্যুটাকে কোনো ছাড় দেন নাই। মানে এই এই জিনিসটা হওয়া দরকার, এটা না হলে মানুষ কিন্তু আসলে বুঝবে না, সাধারণ মানুষ বুঝবে না ব্যাপারগুলো, অনেক কিছু তাদের কাছে ক্লিয়ার হবে না। তো
হ্যাঁ, মানে এই ইয়েতে পাবলিকদের সাথে যে ওনাদের একটা মানে ডিসকানেক্টিভিটি বলা যায়,
নট জাস্ট পাবলিক, নট জাস্ট পাবলিক, আপনি চারপাশে যা ঘটে যাচ্ছে এটার সাথে একটা ডিসকানেক্ট আছে মনে হয়।
আচ্ছা, হ্যাঁ,
বাস্তবতার সাথে আর কি, এটা আর কি,
এটা এটার কারণে আসলে মানুষের ওই যে একটা এক্সপেকটেশন লেভেলটাও আসলে ভাবে নাই,
মানে
স্বাভাবিক এটা কমে গেছে। আচ্ছা, আমরা রনি ভাইয়ের কাছে আবার একটা আলোচনা, একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে
আমি হ্যাঁ কোশ্চেন করতে আছি, সেটা হলো এই যে আমরা দেখতেছি গত বেশ কিছু বছর ধরে যেসব জিনিসপত্র হচ্ছে, অবস্থা ক্রমান্বয়ে খারাপ হচ্ছে, তারপরও বিশাল একটা অংশকে আমরা দেখতেছি যে তারা এটা নিয়ে তেমন একটা মাথা ব্যথা নাই। এটা হইতে পারে একেবারে শহুরে যারা একদম আপার মিডল ক্লাস বা রিচ যারা, এটা তাদের হইতে পারে, মানে বিশাল একটা অংশ এখনো মানে খুব একটা চিন্তিত না, তারা ওয়ার্ল্ড কাপ নিয়ে আসে, মানে বিশ্বকাপের ড্রিম স্কোয়াড এসব করা নিয়ে তারা আসে। তো এটার পেছনে একটা বড় ভূমিকা হলো মিডিয়ার, কারণ মিডিয়া আপনি 13-র কথা বলেন, 77-র কথা বলেন বা অন্যান্য পরবর্তী বিষয়গুলো বলে, মিডিয়া সবসময় বিষয়গুলো এমন ভাবে উপস্থাপন করছে যে মানুষ এগুলার তীব্রতা বলেন বা মানবিক অ্যাঙ্গেলটা বলেন এগুলো অতটা ওইভাবে ক্যাচ করে নাই। সো এই ব্যাপারে আপনার কি এই মানে বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য মিডিয়ার ভূমিকাটা কতটুকু?
প্রশ্নটা কি আমাকে?
হ্যাঁ হ্যাঁ, আপনাকে।
আমি ওই যে একটা লেখা লিখলাম, মিডিয়া সংস্কৃতি ও ক্ষমতার উন্মাদনা, মানে সংক্ষেপে বলে দিই, মিডিয়া বলতে আমরা যে অনুবাদটা করি যে গণমাধ্যম, মিডিয়া মানে গণমাধ্যম না, মিডিয়া মানে হলো প্রচার যন্ত্র, মাধ্যম, তো গণমাধ্যম হইতে হইলে প্রথমত তার একটা মোটামুটি ডেমোক্রেটিক একটা চরিত্র থাকতে হবে। সেটা যেহেতু বাংলাদেশের মোটা দাগে মেইন স্ট্রিম বড় বড় মিডিয়াগুলো দেখাইতে ব্যর্থ হয়েছে এই পর্যন্ত, ফলে বাংলাদেশে আসলে এক ধরনের গণমাধ্যম যদি আমরা মানে বলি, গণমাধ্যম সংকটে ভুগতেছে, ওই অর্থে গণমাধ্যম নাই। আর অন্যদিকে আমাদের মতো যারা ছোটখাটো প্রতিষ্ঠান করার চেষ্টা করতেছে, আমরা তো টিকতেই পারতেছি না। কারণ একটা জিনিস, এখানে সমাজটা তো আসলে অশিক্ষিত, তো অশিক্ষিত কিন্তু অশিক্ষিতদের বর্বরতার সমাজ, মানে অশিক্ষিত সে থাকবে এবং পাশাপাশি নিজে বর্বর হবে এবং বর্বরতা দিয়ে রুল করবে, সবাইকে সে বর্বর বানাবে। হ্যাঁ, ফলে আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে একটা জিনিসকে ব্যাখ্যা বিশ্লেষণ করে হাজির করতে চান, সেই সুযোগ আপনাকে দেওয়া হবে না। আগেই আপনাকে সে আপনি তার পক্ষে না বিপক্ষে এটা আগে নির্ধারণ করতে হবে। আপনি তার পক্ষে বলছেন না তার বিপক্ষে বলছেন, তারপর হলো আপনি কি বলছেন তা শোনা হবে বা আপনাকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হবে। এই কালচারের মধ্যে আসলে মিডিয়া সম্ভব না। বাংলাদেশে মিডিয়া যদি সম্ভব করতে হয়, মানে গণমাধ্যম যদি সম্ভব করতে হয়, তাহলে একটা মিনিমাম অর্থে লিবারেল স্পেস ক্রিয়েট করতে হবে। এখন লিবারেল স্পেস ক্রিয়েট করার ক্ষেত্রে একটু আগে একটা প্রশ্ন ছিল, আসিফ ভাই উত্তর দিতেছিল, আমি শুনতেছিলাম মনোযোগ দিয়েই, আলেম সমাজের একটা ভূমিকার কথা বললেন। দেখেন, আলেম সমাজের যে ভূমিকা রাখার কথা বলেন, তার আগে তো বলেন যে আলেম সমাজকে কি আপনি মূলধারার মানে আপনার নাগরিক সমাজের অংশ মনে করেন বা মনে করা হয় আমাদের এখানে? তাদের যে একটা বয়স থাকতে পারে, তারা যে গুরুত্বপূর্ণ অংশ, এটা কি মনে করা হয়? মনেই তো করা হয় না। হেফাজতের আগ পর্যন্ত বাংলাদেশে তো এত বড় একটা জনগোষ্ঠী আছে যারা এথিক্যালি ইসলামের ভ্যালুস দ্বারা অনুপ্রাণিত এবং এই ভ্যালুস কে তারা ভালোবাসে, মনে প্রাণে এটা তারা চালিত হয়, দেশের আইন কানুন নিয়ম মানার পরেও এই বিষয়টাই তো আমলে নেওয়া হয়নি, বড় বড় বুদ্ধিজীবীরাই আমলে নেয়নি। আমাদের এখানে অবশ্য বুদ্ধিজীবী নাই সে অর্থে, মানে ইন্টেলেকচুয়াল অর্থে। ফলে এখানে আসলে মিডিয়াকে সম্ভব করে তোলার জন্য আগে এক নাম্বার দায়িত্ব হলো আমাদের রাজনীতিকে সম্ভব করে তোলা। ধরেন আপনি যদি প্রপার রাজনীতিকে সম্ভব করে তুলতেন একটা ডেমোক্রেটিক স্পেস দিয়ে, তাহলে কিন্তু ধরেন আওয়ামী লীগ এরকম ফ্যাসিস্ট হইতে পারতো না, বিএনপি এত ইনএক্টিভ হইতে পারতো না, জামাত এরকম ধরেন একটা জেরাফেও আসি উঠেও আসি, একটু ইসলামী আসি একটু সেকুলার আসি, এরকম হইতে পারতো না। আবার ধরেন হেফাজতদের মতো লোক যাই সংগঠন গুলো ধরেন, হ্যাঁ এত বড় মুভমেন্ট করলো জনগণের, তা আশা আকাঙ্ক্ষা নিয়ে আবার মদিনা সনদে বিশ্বাস করে বসলো আওয়ামী লীগের। হ্যাঁ, তো ফলে এখানকার না এন্টার পিপুলার, সেটা আলেম সমাজ হোক বা সেকুলার সমাজ হোক, আমার কাছে যেটা মনে হয় কি, আমি যেটা দেখি সেটা হলো আমাদের এখানকার পিপুলের না গার্ডস খুব দুর্বল, সেটা আলেমি হোক, আমি বলতে বাধ্য হচ্ছি, সেটা আলেমি হোক আর নগর আমাদের রিয়েল নাগরিক সমাজের লোক হোক, হেফাজতের এই যে এত বড় বড় আলেম, এত শ্রদ্ধেয় লোক আমাদের, হ্যাঁ ওনারা যে স্ট্যান্ডার্ড দেখাইছে, হ্যাঁ আপনার এরপরে এই যে কমি সনদ নিয়ে বা একটা ইয়ে নিয়ে, হ্যাঁ যে মানসিকতার পরিচয় দিচ্ছে, হ্যাঁ মানে আপনার এটা মানে এদের কাছ থেকে মানে ইসলামের ভ্যালু, আমি যতখানি আলেম মানুষ না, আমি তো খুবই সামান্য বুঝি এইসব, তারপরে ইসলামের ভ্যালু যতখানি আমরা জানি বুঝি দেখছি, সে জায়গা থেকে তাদের এই আচরণকে মানে কোনোভাবে ইসলামী আচরণ বলা যায় না, অন্তত আর যাই বলেন। কারণ ইসলামে জালেমের বিরুদ্ধে যে কথা বলেন না, জালেমের সাথে যে ধরেন জালেমের দোয়া করে প্রশংসা করে, জালেমকে যে ধরেন আরো ইসলামাইজ করে।
আসলে ভাই এটা বলি আপনাকে একটু আমি অ্যাড করি, আসলে ইসলাম দরকার নাই আপনার এখানে, মনে করেন যে জালেমের বিরুদ্ধে কোন একটা ভয়েস যখন দাঁড়া করায়, এটা আপনি মুসলিম হন মুসলিম না হন, এটা এভরিওয়ান অ্যাপ্রিশিয়েট করে,
রাইট, এভরিওয়ান
সিনসিটিভাবে মানুষ বুঝে।
তারপরেও যদি সে তো ইসলামের কথা বলে, সে তো নিজে ইসলামী রাজনীতি বা ইসলামী ধারণা রিপ্রেজেন্ট করে তার সামাজিক পেশাগত বা ধরেন চরিত্রগত বা ধরেন তার লেবাসের দ্বারা হইলো, হ্যাঁ ফলে তার ক্ষেত্রে এই জন্য আমি একটু স্পেসিফিক ভাবে বলতেছি, তার আচরণটা তো এইভাবে যায় না। এখন আপনি যদি ইসলাম মানেন, ঘরে মানবেন বাইরে মানবেন না, বাইরে মানবেন ঘরে মানবেন না, এরকম তো হয় না, কোরআনের তো এরকম নির্দেশ আছে যে তোমরা আংশিক মানো আংশিক মানো না, এটা তো আর এটা তো মানে এটা কাফেরের চেয়ে খারাপ হয়ে যায়, কাফের তাও তো বুঝি যে ও কাফের, শত্রু আমার চিহ্নিত, কিন্তু যে আমার চিহ্নিত শত্রু না সে তো আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ফলে আমি আলেম সমাজের প্রতি আমার ডিসরেসপেক্ট নাই, অশ্রদ্ধা নাই, আমি বলতেছি যে এই যে শাপলা শাহবাগী পরিণতি নামে আমার একটা বড় লেখা ছিল, হেফাজতের ভাইরা আমার উপর রাগ করতে পারেন বাট আলেম সমাজ আমার উপর ক্ষুব্ধ হইতে পারেন। দেখেন আমি সবারই সমালোচনা করি, বিএনপি জামাত হেফাজত জামাত, সমালোচনা করতে মানে হলো আমার দায়িত্ব হলো রাজনীতিকে সম্ভব করে তোলা, প্রত্যেকটা গ্রুপের মধ্যে পলিটিক্যাল পসিবিলিটিস গুলো কি আছে, সে আমেরিকার মধ্যে যেরকম একটা পসিবিলিটি আছে বিএনপির মধ্যে আছে, হেফাজতের মধ্যেও আছে, জামাতের মধ্যে আছে, সেই পসিবিলিটিগুলোকে অ্যাড্রেস করা এবং সেই পসিবিলিটিগুলোর বাইরে যে ধরনের ধরেন যে ফ্যানাটিক টেন্ডেন্সি গুলোকে, যে ধরনের আপনার ভয়ঙ্কর এলিমেন্ট গুলোকেও তারা চর্চা করে, সেগুলোকে মানে খুব রুড়ো ভাবে ক্রিটিক করা আমি মনে করি আমার একটা দায়িত্ব। আমার কথা শুনে কেউ রাগ করতে পারেন, আফসেট হইতে পারেন, কিন্তু আমার কিচ্ছু করার নেই, আমি এভাবেই বলি এভাবেই বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, যতদিন আসি তো সেদিক থেকে আমি বলবো বাংলাদেশে যে প্রশ্নটার মধ্যে ছিলাম আমরা, মিডিয়া মিডিয়া বাংলাদেশে নাই। প্রথম কথা, মিডিয়ার জন্য আমাদের যেটা করতে হবে, রাজনীতিকে সম্ভব করে তুলতে হবে, আমাদের পার্সোনাল গার্ডস, হ্যাঁ, আমাদের নিজেদের নৈতিক মান, হ্যাঁ, আপনি ইসলামিক হন বা হিন্দু হন বা যাই হন, একটা বেসিক মানুষের একটা হিউম্যানিস্টিক নৈতিকতার জায়গা থেকেও যদি আমরা চিন্তা করি, সেটাকে আগে গুরুত্ব দিতে হবে, সেটাকে আগে একটা শক্ত অবস্থানে নিতে হবে। দেন তারপরে হলো আপনার একটা কালেক্টিভ ইডিওলজির জায়গা থেকে ড্রাইভ দেওয়ার চিন্তা করতে পারি আমরা, হ্যাঁ, কিন্তু আমরা যেখানে প্রত্যেকেই পার্সোনালি একটা সামান্য স্বার্থের জন্য আমরা নিজেরা বিক্রি হয়ে যেতে পারি, হ্যাঁ, সেখানে একটা কালেক্টিভ বড় ইডিওলজির জন্য এখানকার লোকজন একটা কিছু করবে, আই ক্যান বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করতে পারি না।
আচ্ছা, আমরা ফিউচার কি হইতে পারে বা আমাদের পসিবল স্ট্র্যাটেজি কি হইতে পারে সে আলোচনার আগে আমি একটা কয়েকটা ফ্রিঞ্জ গ্রুপের ব্যাপারে আপনার কমেন্ট শুনতে চাচ্ছি। ফ্রিঞ্জ গ্রুপ বলতে বোঝাচ্ছি, মনে করেন বাংলাদেশে কিছু রাইটার, ব্লগার, অ্যাক্টিভিস্ট, ইন্টেলেকচুয়াল বলতে পারেন, লাইক মনে করেন যে পিনাকি ভট্টাচার্য কিংবা জিয়া হাসান, ও আইডিয়ালিস্টিক পার্সন যদিও, প্লাস মনে করেন ফরহাদ মজহার কেও রাখা যায় একটা সেন্সে, ধরলাম এই ধরনের কিছু মানুষ আছে। প্লাস আবার মনে করেন যে আরেকটা ছোট ছোট গ্রুপ আছে, BYLC বা জাগো বা এই ধরনের কিছু ইউথ গ্রুপ, হ্যাঁ, এরা পলিটিক্স নিয়ে অনেক সময় কথা বলে কিন্তু নিজেরা পলিটিক্স তো করে না, গভর্নমেন্টের সমালোচনা করে, কিন্তু কাইন্ড অফ একটা ঠিক কোন দলের সাথে অ্যাফিলিয়েশন নাই ওদের, হ্যাঁ। এখন এদেরকে বা এই যে গ্রুপটা, এদেরকে যে একটা গ্রুপ, আই থিঙ্ক এটা অনলাইনের কারণে হয়তো বেশি পপুলারিটি পাইছে এই গ্রুপটা হতে পারে, এই অ্যাক্টিভিজম দিয়ে বা এই ধরনের মানুষগুলা দিয়ে আপনি কি কোনো কিছু পজিটিভ ডেভেলপমেন্ট বা চেঞ্জ?
আমি, আপনি যাদের নাম বললেন, আমি এরকম নাম নেই, আমি এদের কাউকে অত বড় করে দেখি না, হ্যাঁ, বড় করে দেখি না, এবং তাদের কাজের কোন আপনার ফ্যানাটিক একটা ইম্প্যাক্ট আছে, ফ্যানাটিক মানে ধরেন এটা সার্ফেস লেভেলে একটা ইম্প্যাক্ট তো থাকি, এটা প্রোপাগান্ডারও থাকে, সেটা ধরেন সার্ফেস লেভেলে থাকে। আর তাদের ব্যাপারটা হলো যে তারা, হ্যাঁ, তারা ইন্টেলেকচুয়ালিটি করে বা ধরেন এক ধরনের অ্যাক্টিভিটিস করে, কিন্তু সেই অ্যাক্টিভিটিস এর যে নামগুলো নিলেন আপনি, এদের প্রত্যেকের ইতিহাস যদি দেখেন, এরা এই যে ফরহাদ মজহার একসময় লিখছে রাজকুমারী হাসিনা, শেখ হাসিনার গুণগান গাইছে, আজকে শেখ হাসিনার বিরোধী, একসময় বিএনপির গুণগান গাইছে, এখন যে আমাদের গুণগান গাচ্ছে, আবার দুদিন পরে যে কার গুণগান গাবে তার ঠিক নেই, মানে এগুলো না, এগুলো কিনতে ডলার লাগে না, এগুলো টাকা হইলে কেনা যায়। এই যে পিনাকি, শাহবাগের যে আদি সৈনিক, শাহবাগের সময় মানে ও কি না করছে, আজকে সে ইসলামের তালিম দেয়, হ্যাঁ, এগুলো কোন চরিত্র আছে যে বুদ্ধিজীবী হওয়ার জন্য কি না করে, নিজের স্ট্যাটাস পর্যন্ত সে পোস্ট মারে, মানে এত ছোট লোক হইলে কি আর বুদ্ধিজীবী, মানে চিন্তার দায় আদায় করা যায়, চিন্তাশীলতা হয়ে যায় বাংলাদেশে, মানে আপনি কি বলবো যে এগুলো পার্সোনালিটি তো ঠিক নাই, এগুলো মানুষ হিসেবে অতি নিম্ন মানের মানুষ, এমন এর জ্ঞান বুদ্ধি দিয়ে আপনি করবেন কি? আমার জ্ঞান বুদ্ধির ব্যাপারে কোনো আগ্রহ নাই ভাই, হ্যাঁ, কারণ আমি এগুলোর হাফেজ, হাফেজ মানে সারাদিন এগুলির মধ্যেই থাকি, তো আমার জ্ঞান বুদ্ধির আমি বেসিক হিউম্যান, মানে খুব সাধারণ সিম্পল জীবনযাপন এবং সাধারণ মানুষের সাথে কথাবার্তা উঠা বসাতে আমি বেশি আনন্দ পাই, বুদ্ধিজীবীদের ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। এবং আপনি বাংলাদেশে যাদের নাম বললেন, এদের কাজকর্মের আমি বলতেছি আবারও সুপারফিশিয়াল একটা প্রভাব আছে হয়তো, সেটা থাকতে পারে, কিন্তু বেসিক প্যারাডাইম শিফট যেটা বললে, বেসিক কনস্ট্রাকশন যেটা বলে, ইডিওলজিক্যাল, কালচারাল, ফিলোসফিক্যাল কনস্ট্রাকশনের কোন এক নাম্বার হলো ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি তাদের নাই, তাদেরকে আমি পড়ে জেনে বুঝে দেখছি, দীর্ঘদিন যাবত ফলো করছি, পড়ছি তাদের লেখা, হ্যাঁ, তারা বই পড়া অশিক্ষিত লোক, তারা অর্গানিক্যালি চিন্তা করতে অক্ষম, এবং তারা হলো রেটরিক সর্বস্ব, রেটরিক চিন্তা না, রেটরিক দিয়া একদম বাজার মাত করে দেওয়া যায় রেটরিক চাললে, তো রেটরিক চিন্তা না, রেটরিক হলো আপনার একটা কমিউনিকেশনের ফর্ম, এটা দিয়ে কমিউনিকেশন করা যায়, আমরাও লেখালেখিতে রেটরিক মাঝে মাঝে ব্যবহার করি, কিন্তু ওদের জীবনটাই হলো রেটরিক, যা করে সবই রেটরিক, তো এগুলো পুরো দুই পয়সার দাম নেই আমার কাছে কোনো কারণে, আমি তাদেরকে যাদের নাম বলেন এরা প্রায় সবাইকে আমি ব্লক করে রাখছি, এদেরকে আমার লেখা পড়তে উঠতেই না, কারণ এরা আবার চুরিও করে, একটু মারে বেসিক কথা তো প্রথম, মানে পলিটিক্স হলো অলওয়েজ একটা, এটা সবাই জানে, ভরত মজুমদাররাও জানে, বলেও তারা এথিক্যাল এজেন্সি, যে কোনো পলিটিক্স একটা এথিক্যাল এজেন্সি আকারে হাজির হয়। এখন আপনি যদি হুইস্কির বোতল নিয়ে বলেন যে হ্যাঁ নারায় থাকবেন আমার সাথে চলে আসলো দুজন দুজন আপনারা বিশ্বাস করবে? হ্যাঁ, তো এরা আপনার এরা এদের এদের হলো নাস্তিকের ধর্ম বাসনা। এদেরকে আমি একটা বাক্যে ইয়ে করি, এইসব ইন্টেলেকচুয়ালরা হলো মনে প্রাণে বেসিক্যালি এরা নাস্তিক, নাস্তিক এই অর্থে যে, এবং এরা সেকুলার, ফরাদ মাজার হলে এদের মধ্যে ক্রিটিক্যাল সেকুলার। আর পিনাকে কিন্তু না বুঝে, ধর্ম না বুঝে সেকুলারিটি, এখানেই লাফা। হ্যাঁ, কোনো কথাবার্তা
প্যাথরিক বিষয় কি, প্যাথরিক বিষয় হচ্ছে যে অনেকে যে যেটা বলেন তালিম নাই, হ্যাঁ
ইসলামিস্টদের এত ফালতু বাবার কোনো কারণ নাই, জামাতিদের একটা বড় অংশ, ইসলামিস্টদের মধ্যে বহু লোক আছে, বহু আক্কেল গেরোনা লোক আছে আমি জানি। আমি বাংলাদেশের মোটামুটি সমস্ত বড় বড় মাদ্রাসা ভিজিট করছি, নিজে জবান পত্রিকা তখন আমি প্রিন্টেডলি বের করে মাদ্রাসা মাদ্রাসা বিলি করছি। এই যে আজকে হেফাজতের মানে কমি ঘরানার যে লেখক সার্কেলটা বের হয়ে আসছে, এদের বড় অংশের লেখককে আমি মেনস্ট্রিম মিডিয়া পেট্রোনাইজ করছি। হ্যাঁ, এবং কিছু কিছু এখন হলো আপনার আপনার ইয়া সেকুলার ঘরানা ঘুরে টুরে বেড়ায়, ফলে আমি মিশা টিশা দেখছি আর কি। এখন এদের নিয়ে ওরকম আশাবাদী হওয়ার কিছু নাই, বুঝছেন?
এই বিষয়টা আরেকটা বিষয় আমি বলি, সেটা হলো যে মানে এখন যে ক্লাসটার কথা বলা হলো, এদের সাথে কিন্তু বিওয়াইএলসি, তারপরে এই টাইপের যারা আছে, এদের একটা পার্থক্য আছে। বিওয়াইএলসি জাগো বা এই ধরনের যেসব পার্সোনালিটি
আছে, আমার এরকম ইসলামিস্টদের মতো কিছু গ্রুপ আছে, এর কি গ্রুপগুলো আমি বললি যে ধরেন এরা নিজেরা ওই যে নিজেরা ভালো থাকবো, ভালো খাবো, হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহ বইলা বড় মাংসের টুকরাটা আগে খাবো। হ্যাঁ, এই যে আপনারা ধরেন যে এই ধরনের এলিট ইসলামিজম যেটা করা বা ঢাকার কিছু প্রলোভন আছে দেখি করে, হ্যাঁ এই যে এনজিও ইসলাম, এনজিও ইসলামও আছে, আর বিআইএলসি এগুলো ধরেন এটা এগুলো এনজিওর একটা সুশীল ভার্সন আর কি, মানে এখনকার এটা ফার্মের মুরগি ভার্সন আর কি, এনজিও অ্যাক্টিভিটিস।
আমার পয়েন্ট হলো বিআইএলসি এর মতো অর্গানাইজেশন গুলোর একটা অ্যাকচুয়াল এজেন্ডা আছে।
আপনি সহজকিরা বলেন যে এই যে আই হেট পলিটিক্স জেনারেশন যেটা, কিন্তু এটা কালচারালি যায় আবার একটা ফ্যাসিস্ট কালচার, এবং এই পলিটিক্স কে তারা আপনার কি বলে যে এই পলিটিক্স কে তারা সার্ভ করে এন্ড অফ দ্য ডে। হ্যাঁ রাইট, এটা হলো ডেঞ্জারাস ফেনোমেনা।
সবাই মিলে মাংস খাচ্ছে, তোরা ওখানে 1-2% এর একটা ভাগ চায়, এর বেশি তারা টেবিলটাকে উল্টে তারা কোনো প্ল্যান এদের নাই, তাদের জাস্ট তারা একটা ভাগ নিতে চায়।
কারণ বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি যে ধরেন হেফাজতের পরে যেটা দেখা গেছে, এখন হেফাজতের যারা কালচারালি অ্যাক্টিভিস্ট করে, যে আমি বললাম যে আমি যাদের সাথে মিশার চেষ্টা করছি এবং যাদেরকে আমি বলছি যে হ্যাঁ ট্রুলি একটা ডেমোক্রেটিক সমাজে এখানে কে ইসলামিস্ট কে হিন্দু এরকম দরকার নেই, যার যার ক্যাপাসিটি নিয়ে সবাই লেখালেখি করবে, সামিল হবে, অন্তত কালচারাল অ্যারেনাতে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকুক। সেই জন্য আমরা হেফাজতের লোকজনদেরকেও আমরা সেকুলার লোকদের পাশাপাশি মিলানোর চেষ্টা করছি, যার যার জায়গা থেকে সে তারা কাজ করুক, সমস্যা নেই, কিন্তু সেটা তো সম্ভব হয় নাই। কারণ হইলো এখানকার সেকুলারিজমের প্রভাবটা এত বেশি, একটা হেফাজতি ছেলেও যখন কবিতা লেখে আইসা, ও দেখে ওর আদর্শকে জীবনানন্দ দাশ বুদ্ধদেব বসু, হ্যাঁ মানে ওর ইডিওলজিক্যাল পয়েন্টটা ও হারাই ফেলে। এখন কথা হইলো যে তার আত্মশক্তি আত্মপরিচয়টা যে আগে ঠিক করতে পারে না, যে বুঝে না, ওর দ্বারা তো আপনার ইডিওলজিক্যাল কোনো পলিটিক্স হবে না, ওর দ্বারা তো কোনো কালচারাল পরিবর্তন হবে না, কারণ ও তো মেইনস্ট্রিম হয়ে যেতে চায়, দ্রুত মেইনস্ট্রিমের দাস হয়ে যেতে চায়। হ্যাঁ, এই জন্য অনেক ছেলে পেলে কমে থেকে বের হয়ে আসা পরে সেকুলারদের চেয়ে আরো বেশি সেকুলার হয়ে গেছে। হ্যাঁ, তো এটা তো দেখতেছি
আমরা, ওদের ল্যাঙ্গুয়েজ, ওদের টার্মস, ওদের ইয়েতেই কথা
বলছে, ন্যারেটিভটা
অ্যাবসর্ব করে ফেলে,
রাইট? সো সেদিক থেকে বাংলাদেশ মানে ইন্টেলেকচুয়ালি বাংলাদেশ আসলে একটা ডেড কান্ট্রি। যে তার জিয়াও কি একটা ছেলে ছিল না, যে একটা উপন্যাস লিখছে ইন দ্য লাইট অফ হোয়াট উই নো, ছেলেটার সাথে আমি কথা বলছিলাম ঢাকাতে, ও যে এসে বললো না যে ঢাকা আসলে বেসিক্যালি একটা ডেড আইডিয়ার দেশ, কথাটা সত্য। এখানে মৃতদের লাশ নিয়ে টানাটানি চলতেছে, জিয়া হায়দার রহমান, রাইট? হ্যাঁ, তো আপনার এখানে তো এখন 1 নম্বর দায়িত্ব হলো, আমি যদি বলেন 1 নম্বর দায়িত্ব হলো আমাদের এখন পরিশ্রম করা, চিন্তা করা, পলিটিক্যাল পাজল গুলো পরিষ্কার করা, আমরা ক্ষুদ্র জায়গা থেকে যেটা করতে পারি। আমি ওরকম বড় কোনো ইয়া লোক না বা পলিটিশিয়ান না, থিঙ্কারও না, আমি চেষ্টা করি নানা কিছু বোঝা টোঝার জন্য এবং ভয়েস দেওয়ার চেষ্টা করি অনেস্টলি, যেটা আমি বুঝি এবং আমার চেয়ে বেটার যারা বুঝে দ্রুত তাদের কাছে শিখে নেওয়ার চেষ্টা করি, দ্যাট ইজ মাই পলিসি। তো সেদিক থেকে আমাদের আসলে অনেস্টলি আগায় আসা দরকার সমাজের নানা সেক্টর থেকে, নানা রকম মানুষদেরকে। হ্যাঁ, আমি মনে করি না যে এই ফ্যাসিস্ট কন্ডিশন বা ধরেন এখনকার যে অবস্থা বেশি দিন সাস্টেন করবে, এগুলো বেশি দিন সাস্টেন করে না। কিন্তু আমি চাই না, আমি যেটা ভয় পাচ্ছি সেটা হলো যে আওয়ামী লীগের সামনে যে ক্ষতিটা হবে, এটা আওয়ামী লীগের আপন জনরাই এই ক্ষতির মুখে আওয়ামী লীগকে নিয়ে যাচ্ছে।
আপনার এই অ্যাসেসমেন্টকে তো অনেকে তো খুব মানে অপটিমিস্টিক বলবে, মানে আপনি বলছেন যে আপনি মনে করতেছেন না যে এই ক্লাইমেট খুব দীর্ঘস্থায়ী হবে, কারণ আমি মানে আমি আমার জায়গা থেকে মানে কোন রিয়েল ফ্যাক্টর দেখি না এটা চেঞ্জ হওয়ার। আপনি হিস্টোরিক্যাল প্যাটার্ন কথা বলতে পারেন, সেটা বলতে পারেন, বাট আমি কোনো অ্যাকচুয়াল
চেঞ্জ বলতে কি ক্ষমতার পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন হইলে যে কালচারাল ইডিওলজিক্যাল ক্লাস ক্ষমতাটা ডিল করে বা শ্রেণীটা যে অংশ ডিল করে, এটা মোরললেস একই রকম।
না না, ক্ষমতার পরিবর্তনের কথা আমি বলতেছি, মানে আমি আসলে দেখতেছি না যে এটা আসলে কিভাবে মানে
আমি বলতেছি প্যারাডাইম শিফটের কথা, আমি প্যারাডাইম শিফটের কথা বলতেছি। প্যারাডাইম শিফট অলরেডি হয়ে গেছে, আমি যেটা বলতেছি প্যারাডাইম শিফট হয়ে গেছে ইন আ সেন্স, এখানে সেকুলারিজম আক্রান্ত, সেকুলারিজমকে ক্রিটিক করে ফালাই দেওয়া হচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতার জোরে ঠিক আছে, তার কোনো ডিসকোর্স নিয়ে এখানকার যারা মিনিমাম কাণ্ডজ্ঞান সম্পন্ন লোক, ইন্টেলেকচুয়াল বাদ দিলাম, ট্রুলি ইন্টেলেকচুয়াল বাদ দিলাম, মিনিমাম সাধারণ কাণ্ডজ্ঞান সম্পন্ন লোকের সামনে দাঁড়াইতে পারবে না, তার ডিসকোর্স উড়াইয়ে দিবে। হ্যাঁ, এখানকার কলকাতার রাবীন্দ্রিক রাজনীতি পরাজিত হয়েছে, ফলে এগুলো তো অনেকগুলো পজিটিভ সাইন, কালচারালি এবং ইডিওলজিক্যালি পলিটিক্যাল সাইন, মানে পজিটিভ সাইন। এখন এই অবস্থা যে আরো লঙ্গার করে সমাজের একটা লাভ অন্তত হবে, সেটা হলো সমাজ পলিটিক্যালি ম্যাচিউর হবে।
আপনি গণতন্ত্রের ব্যাপারে কি বলবেন, মানে বাংলাদেশে গণতন্ত্রের মানে এই এইটা ব্যাপারে আপনি কি বলবেন? কারণ আমার মনে হয় যতটুক সেকুলারিজম যতটুক মনে করেন ক্রাইসিস অফ লেজিটিমেসিতে পড়ছে, বা সুশীল সমাজ বলেন, মিডিয়া বলেন, এটাকে আপনি কেন
বলছেন? আমি একটু আমার আমি রিলেভেন্ট একটা কোশ্চেন আমার চিন্তা ভাবনা ছিল, আমি একটু শেয়ার করি রণবীর সাথে, হয়তো উনি বেটার প্যাটার্ন, যেহেতু উনি হিস্টোরিক্যাল প্যাটার্ন নিয়ে গবেষণা করে, আমার এটা আমার নলেজ ভুল হতে পারে বা ইয়ে মনে করেন। আপনি একটা জিনিস বলতেছেন যে একটা পলিটিক্যাল ক্লাইমেট তৈরি হওয়াটা জরুরি, রাইট? ট্রু ডেমোক্রেটিক একটা ক্লাইমেট তৈরি হওয়া জরুরি, দেন একটা মুভমেন্টের মতো পরিস্থিতি তৈরি হয়। আমরা যদি বিষয়টাকে পুরো আজকের আলোচনাটাকে বা ঘটনাটাকে সামারি করি, যে এই আন্দোলনটা ছিল একটা কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন, বাট এখন মানুষ কোশ্চেন করতেছে, আমাদের তো আন্দোলন করারই ক্ষমতা নাই, আমাদের আন্দোলন করার জন্য একটা আন্দোলন করতে হবে ইন অফ ইটসেলফ, রাইট? আচ্ছা, আপনি মনে করতেছেন যে এই যে আন্দোলন করারই আন্দোলন অধিকার নাই, সুযোগ নাই, এটার জন্য একটা ট্রু ডেমোক্রেটিক একটা প্রসেস, একটা একটা ক্লাইমেট লাগবে ধরেন। হ্যাঁ, আচ্ছা, আমার হিস্টোরিক্যাল স্টাডি সম্পর্কে আবার বলতেছি, মেবি এটার মধ্যে ইয়ে থাকতে পারে, যে ডেমোক্রেসি যেটা বা ট্রু ডেমোক্রেসি যেটা, এটা আসলে কখনো ডেমোক্রেসি দিয়ে কায়েম হয় না, রাদার ডেমোক্রেসি জিনিসটা অটোক্রেসিকে লেজিটিমেসি দেয়। আপনি মুসলিম ওয়ার্ল্ডে দেখেন,
থিওরিটিক্যালি আপনি ঠিকই আছেন, মানে ডেমোক্রেসি একটা ফাংশনাল জিনিস, ডেমোক্রেসি কথাটাকে অ্যাবসোলিউট আইডিয়া আকারে বলা যাচ্ছে না, মানে ফাউন্ডেশনাল আইডিয়া আকারে বলা যাচ্ছে না। কারণ ডেমোক্রেসি দেখেন, যখন এরদোগান ডেমোক্রেসি করে তখন ধরেন সমালোচনা হয় এক ধরনের, আবার ধরেন যখন ওয়েস্টার্ন ডেমোক্রেসি করে, ও আচ্ছা খুব ভালো ডেমোক্রেসি। হ্যাঁ, তো ডেমোক্রেসির মধ্যে দিয়ে ডেমোক্রেসি ইডিওলজি, আসলে ইডিওলজির ফাংশনটা এত ধরেন ব্ল্যাক এন্ড হোয়াইট না, ইটস ভেরি কমপ্লেক্স ফাংশন, ইট হ্যাজ ভেরি কমপ্লেক্স ফাংশন। তো আপনার সেদিক থেকে ডেমোক্রেসি আপনি যেটা বলেন সেটা ঠিকই আছে, মানে এক ধরনের এখন যে ফ্যাসিজমটা আমরা গ্লোবালি দেখতেছি, ট্রাম্প থেকে শুরু করে ইন্ডিয়া এবং বাংলাদেশ ইনক্লুডিং, এটা কিন্তু বেসিক্যালি গণতন্ত্রের সুতায়, গণতন্ত্রের পথ ধরেই, গণতন্ত্রের নামেই, বাই দ্য নেম অফ ডেমোক্রেসি এই ফ্যাসিজমটা আসলে জায়গা করে নিছে। ফলে গণতন্ত্রকে সেদিক থেকে, এটার জন্য আমি বলি যে এই মধ্যে সবচেয়ে বড় টাস্ক হলো চিন্তার টাস্ক। চিন্তা টাস্ক মানে গণতন্ত্র বলতে ওয়েস্টার্নাইজ যে গণতন্ত্র একমাত্র মডেল দাঁড়াইছে, সেই মডেলের প্রবলেম গুলো এতদিনে আমাদের, যেহেতু এটারও বয়স প্রায় 200 বছর হয়ে গেল, ফলে এটার প্রবলেম গুলো তো আমরা ঐতিহাসিক ভাবে এতদিনে জানলাম, ফলে এখন আমাদের চিন্তা করার সুযোগ আছে যে আসলে এই ধরনের একটা ওয়েস্টার্নাইজ ডেমোক্রেসির দাসত্ব করে আমরা আবারও একটা ফ্যাসিজম কে বা একটা অটোক্রেটিক কন্ডিশন কে এর মধ্যে জায়গা করে দিব, না ট্রুলি অল্টারনেটিভ কোন শাসন কাঠামো বা অন এথিক্স ফর আপনার রুলার অর রুল অর আপনার ধরেন যে আপনার একটা জনগোষ্ঠী বা একটা টেরিটরি বা একটা ভূখণ্ডের শাসনের জন্য আমরা বিকল্প আরো কোন সুপ্রিম বা সুপার কোন এথিক্যাল কন্ডিশনের জন্য স্ট্রাগল করবো কিনা, খুঁজবো কিনা, সেটার আসলে সময় এখন আসছে, সেটা চিন্তা করার সময় এখন আসছে। হ্যাঁ, সেটা আসলে আমরা ওয়েস্টার্নাইজড বা গ্রিকো ক্রিশ্চিয়ান সিভিলাইজেশনের ধারাবাহিকতায় যে সমস্ত আপনার মডেল গুলো দেখছি, সেগুলো তো অলমোস্ট ইমপ্লিমেন্ট হইলো আমাদের এই দুনিয়াতে 200 বছর ধরে, ফলে এগুলোর প্রবলেম গুলো এবং এগুলো যেহেতু ওই অর্থে মানব সভ্যতার সমাধানের চেয়ে দুর্যোগই বেশি তৈরি করছে, বরং পৃথিবীর গণহত্যার ইতিহাসে আপনি স্ট্যাটিস্টিক যদি দেখেন যে পরিমাণ গণহত্যা সকল ডেমোক্রেটিক নির্বাচিত শাসকদের হাতে হইছে, কোন রকম কোন স্বৈরতন্ত্রের হাতে ওই পরিমাণ গণহত্যা হয় নাই, সকল মানে রাজতন্ত্রের হাতে ভাই
এখন সেকুলার আইডিওলজির নামে যত জেনোসাইড হইছে,
জেনোসাইড হইছে সেকুলার, যে জেনোসাইডে সেকুলার সবচেয়ে আগায় আছে, অথচ ব্লেম দেওয়া হচ্ছে যে রিলিজিয়াস কনফ্লিক্ট এন্ড জঙ্গিবাদের উত্থান হ্যানতে নামে।
কিন্তু বাংলাদেশে চিন্তা করেন যে জেএমবি নামে, তো আমরা জঙ্গি কথা বলে জেএমবি নামটা উঠে আসে ফার্স্টে, বাট আমার মনে হয় ডেমোক্রেটিক পলিটিক্স আরো অনেক বেশি মানুষ মারা গেছে বা ক্ষতি ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
সেটাই একটা পশ্চিমা আদর্শ, আদর্শকে সুপ্রিম ধরে নিয়ে আগায়। হ্যাঁ, পশ্চিমা চোখ দিয়ে আমরা এইভাবে দেখি, দেখা হয়, যে কারণে এটা চিন্তা করা হয়। কিন্তু আমি কয়েকদিন আগে সাবা মাহমুদকে নিয়ে একটা লেখা লিখছিলাম, সেখানে আমি কায়রোর একটা উদাহরণ দেখাচ্ছিলাম যে থ্রু দা ইসলামিক কন্ডিশন, ইসলামিক কন্ডিশনের মধ্যে একটা কিরকম নারীবাদ কায়রোতে 90 সালে শুরু হইলো, এবং মসজিদ কেন্দ্রিক মেয়েরা কিভাবে মুভমেন্ট করে, হ্যাঁ, রাষ্ট্রপতি চ্যালেঞ্জ করলো এবং রাষ্ট্রপতি ভবন মানে ঘেরাও করছিল তারা। হ্যাঁ, তো আপনার ফলে উইদিন ইসলাম এবং এথিক্স এর মধ্যে দিয়ে অনেক বড় বড় মুভমেন্ট হইতে পারে এবং অনেক ভালো এথিক্যাল অর্ডার ফর দা সোসাইটি অ্যান্ড স্টেট বের হইতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলো তো কনসিডার করা হয় না, একমাত্র গ্রিক খ্রিস্টান সিভিলাইজেশন কেই অকাট মানে আপনার সর্বশেষ যখন আপনি একটা বড় সত্যকে, বড় একটা এথিক্যাল ফোর্সকে ডোমিনেট করবেন, ইগনোর করবেন এবং তাকে শত্রু আকারে ডিক্লেয়ার করবেন, সেও আপনাকে ফোর্স করবে। আমি মনে করি একটা কথা আমি পপুলারলি বলি, ক্যাপিটালিজম যদি আপনার গ্লোবাল হয়, এট দ্য সেম টাইম জিহাদও গ্লোবাল। আপনার দেরাদুনে যদি 2টা কালকে ইউনিলিভারের শ্যাম্পু পৌঁছায় থাকে বা নাও পৌঁছায় থাকে, সেখানে AK-47 পৌঁছায় গেছে। হ্যাঁ, সো আপনি আপনার এনিমিকে আন্ডারমাইন করে দেখার সুযোগ নাই, আপনার এনিমিও ইডিওলজিক্যালি হতে পারে আপনার চেয়ে অনেক বেশি প্রস্তুত নিয়ে রাখছে। সো লেটস ফাইট দেওয়ার আগে তাকে ইডিওলজিক্যালি মোকাবেলা করেন, যদি না পারেন তাহলে এই যুদ্ধে জয়ের সম্ভাবনার চেয়ে এই যুদ্ধ প্রলং করার সম্ভাবনাই বেশি।
আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা হয়তো পাচ্ছি লং টার্ম এর ব্যাপারে আমি দুজন গেস্টের কাছে, শর্ট টার্মে কি করা যেতে পারে এটা নিয়ে আমি তাদের সাজেশন শুনে আমরা আজকে পডকাস্টিং শেষ করব। তো প্রথমে আসিফ আপনার কাছে শুনবো যে শর্ট টার্মে আসলে আমাদের কিছু করা আছে কেন, যদি না থাকে তাহলে লং টার্মে কি করা যেতে পারে সেটার ব্যাপারে তুমি বলতে পারো, দেন রনি ভাই, দেন আমরা পডকাস্ট আজকে শেষ করবো ইনশাল্লাহ।
সংক্ষেপে ব্যাপারটা হলো, অ্যাজ ফার অ্যাজ কোটা আন্দোলন ইজ কনসার্নড, যদি এই আন্দোলনের মধ্যে কোনো অ্যাকচুয়াল অর্গানাইজেশনাল স্ট্রাকচার না থাকে, যেটা নাই, আর যদি তাদের মধ্যে কোনো ব্রডার ফিলসফি, দর্শন, আদর্শ, যেটাই বলা হোক, এটা যদি না থাকে, যেটা এখন নাই, তাহলে এটা সাসটেইন করতে পারার কথা না, আনলেস কন্টিনিউয়ালি গভর্নমেন্টের পক্ষ থেকে তাদেরকে অ্যাজিটেট করা হয়, মিনিং এভাবে ফোর্স ইউজ করা হয়, বারবার কন্টিনিউলি ফোর্স ইউজ করে করে মানুষেরকে মানে বিক্ষুব্ধ করে দেওয়া হয় এবং আস্তে আস্তে মানুষ বাধ্য হয়ে এখানে চলে আসে। যদি এটা এই অবস্থায় চলে, আদার থিংস হেলথ ইকুয়াল, তাহলে এটা আমার ধারণাটা সাস্টেনেবল হওয়ার কথা না, আল্লাহ আলাম। আর লং টার্মে আমি দ্বিমত করবো, যেটা আমার মনে হয় যে গত 5 বছর ধরে আমরা বেসিক্যালি যা দেখতেছি এটা হলো ইন জেনারেল আমরা যে মানে আমাদের এই দেশে যে পলিটিক্যাল এবং এক অর্থে সোশ্যাল স্ট্রাকচার আছে, এটা মিডিয়া হয়, সুশীল সমাজ হয়, রাজনীতি হয়, রাজনৈতিক দল হয়, আমাদের চিন্তা হয়, দর্শন হয়, এই সবগুলোর বৈধতা আসলে অনেক বড় প্রশ্নের মুখে চলে আসছে। এটা শাহবাগের সময় থেকে হওয়া শুরু করছে, তখন সেকুলারিজম, মুক্তিযুদ্ধের চেতনা এগুলো নিয়ে প্রশ্নটা শুরু করছে, এবং এখন এই জায়গায় এসে আসলে আমার কাছে যেমন বড় মানে মনে হয় যে গণতন্ত্রের এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আমি দেখি না যে কিভাবে এই সিচুয়েশন থেকে আবার একটা ফাংশনিং গণতন্ত্রে তারা ফেরত যেতে পারে, এক, এবং দুই, যদি তারা আদৌ যায় কিভাবে লং রানে সেটা এখনো চাইতে ডিফারেন্ট হবে, বিকজ যদি আন্ডারলাইং চিন্তা চেঞ্জ না হয় তাহলে রেজাল্টটা কেন আলাদা হবে, এটা আসলে মানে হওয়ার কথা না, রেজাল্ট আলাদা হওয়ার কথা না। সো আমাদের সমাজের উচিত মনে হয় যে জিনিসটা বললো যে আমাদেরকে ওয়েস্টার্নাররা কিছু জিনিসপত্র চাপাই দিছে, কিছু পতাকা ধরাই দিয়ে গেছে, কিছু গান শিখাই দিয়ে গেছে, কিছু আঁকিবুকি করে দিয়েছে, ম্যাপ দিছে, এগুলার বাইরে এসে চিন্তা করতে হবে, আদারওয়াইজ এই ধরনের যে বিষয়গুলো আছে এটা বেসিক্যালি জুলুম। আমরা ইসলামের পার্সপেক্টিভ থেকে আসলে কি জুলুম এবং কোন অ্যাকাউন্টেবিলিটি নাই। এই বিষয়গুলো বাড়তে থাকবে ক্রমান্বয়ে। আমি কোনো মানে দের ইজ নো রিজন ফর দেম টু স্টপ, এটা যেই হোক তাকে যদি কেউ মানে এই বাকি সবকিছু যদি একই থাকে তাহলে থামার তো কোনো কারণ নেই, তার কোনো লাভও নেই। সো আমাদের একটা বেসিক্যালি মৌলিক পরিবর্তন দরকার চিন্তায়। এটা সবার করতে হবে এটা নেসেসারি না, সবসময় সবাই এটা হয় না, বেশিরভাগ সময় অল্প মানুষই হয়, কিন্তু একটা সাইজেবল অল্প মানুষ লাগবে তাদের আসলে তাদের মৌলিকভাবে চিন্তার জায়গাটা কম্পাসটা এটা চেঞ্জ করতে হবে।
আচ্ছা রনি ভাই
ধন্যবাদ। আসলে এই ধরনের আলোচনা আসলে সামারি হয় না, আলোচনা গুলো কন্টিনিউ রাখাই বড় কাজ হয়। আমি ঠিক বুঝলাম না আসিফ ভাই যে পয়েন্টটা বললেন মানে দ্বিমত ঠিক না, কারণ আমিও তো একই ধরনের কথাই বলছি প্রায় যে হ্যাঁ এই প্রশ্নগুলো শাহবাগের সময় থেকে উঠছে, এবং আজকে তো যেটা হয়েছে এখানকার যে সুশীল সমাজ এটা তো আলটিমেটলি নাই হয়ে গেছে, তাদের বৈধতা প্রশ্নের মুখে পড়ছে। হ্যাঁ তারা কথা বলে তাদের কথা কেউ বিশ্বাস করে না, তাদের কথা মিথ্যাবাদী রাখালের মতো হয়ে গেছে। তারা এখন কান্নাকাটি করলে কেউ আগে আসে না, জনগণের কোনো সিম্পেথি পায় না। ফলে আমি তো বলতেছি যে টোটাল শাহবাগ মুভমেন্টের পরে হেফাজতের যে উত্থান, এই সমস্ত ব্যর্থতার পরে সমাজের কালচারাল যে চৈতন্য, কালচারাল যে সাইকোলজি সেটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার পরেও ফাংশনাল ডেমোক্রেসির জায়গায় এসে যে কথাটা বলতেছি, হ্যাঁ বাংলাদেশে এখন যে মিনিমাম যে ধরেন যদি আরো খারাপ জায়গা থেকে মানে আরো র লেভেল থেকে আলোচনাটা ধরি আমরা, একটা ভোট দেওয়ার অবস্থা থাকতে পারে, একটা ভালো নির্বাচন কমিশন থাকতে পারে, একটা ভালো জুডিশিয়ারি থাকতে পারে, এগুলো তো ধরেন মাঝে মাঝে আমরা এগুলোর ভালো ভালো লক্ষণ তো দেখছি। মানে জিয়া রহমানের সময় অল্প হইলেও ধরেন একটা জুডিশিয়ারি ফাংশন করছে, হ্যাঁ 90-এর পরে হইলেও এক ধরনের ডেমোক্রেসি তো ফাংশন করার চেষ্টা করছে, তখন তো জুলুমগুলো আরো কম হয়েছে। তখন কি হয়েছে, তখন ধরেন অনেক ধরনের প্রাইভেট এন্টারপ্রেনারশিপ ডেভেলপ হওয়ার সুযোগ পাইছে, চাঁদাবাজি কম হয়েছে, এরকম প্রকাশ্যে ভায়োলেন্স এর সাইকোলজি ডেভেলপ করে নাই। তো আমি বলতেছি যে মানে মন্দের ভালো অর্থে এখন ইমিডিয়েট ক্রাইসিস আকারে আমরা অবশ্যই একটা ডেমোক্রেসি ডেমোক্রেটিক স্পেস এর কথা ভাবতে পারি। হ্যাঁ শহীদ হতে পারে একই রকম ইডিওলজির বা কাউন্টার ইডিওলজি, হয়তো ক্ষমতার হাত বদল হচ্ছে, হয় আওয়ামী লীগ বিএনপি বা জামাত জাতীয় পার্টি ঘুরে ফিরে এগুলোর মধ্যে, কিন্তু এর মধ্যেও তো ধরেন সবচেয়ে কম জনগণের জন্য সবচেয়ে কম জুলুম যেখানে আছে সেদিকেই এটাকে পরিচালিত করার চেষ্টা করা, সেদিকে নিয়ে যাওয়ার ইমিডিয়েট দায়িত্ব হইতে পারে আমাদের। হ্যাঁ এটা একটা, আরেকটা হইতে পারে যে ইন দ্য লং রান আমরা যেটা করতে পারি যারা অ্যাক্টিভলি কোনো পার্টিজান পলিটিক্যাল স্ট্রাকচারের মধ্যে ফাংশন করি না, আমরা প্রথম কথা হলো আমরা আমাদের ভয়েস রেজ রাখতে পারি, কথা বলতে পারি এবং অন্যকে কথা বলার জন্য উৎসাহিত করতে পারি, সৎসাহসকে রেসপেক্ট করতে পারি এবং অন্যকে সৎসাহস দেখানোর ব্যাপারে উৎসাহিত করতে পারি। এবং সবচেয়ে বড় কথা হলো যার যার নিজের জায়গা থেকে যদি আমরা কালেকটিভ চৈতন্যকে সম্মিলিত বা যেটাকে ইসলামের পরিবেশে উম্মা বলা হয়, উম্মার প্রতি প্রেম বা দরদ ফিল করি, ভালোবাসা ফিল করি, তাহলে নিজেদের দায়িত্বকে অনেক বেশি আপনার কি বলে যে পার্সোনাল এই যে স্বার্থ বা স্বার্থহীনতা এইসবের বাইরে একটা বড় জায়গা থেকে এঙ্গেজ করা সম্ভব ইন দ্য লং রান।
আচ্ছা আমি আসলে একটু ক্লিয়ার করি, আমি আসলে যেটা বেসিক্যালি বুঝাচ্ছিলাম মত পার্থক্যটা হলো এটা, আমার মনে হয় না যে এটা সত্য যে এর আগে যখন আরো স্থিতিশীলতা ছিল বা এইরকম কালচার ছিল না, এইরকম মানে পলিটিক্যাল কালচারটা এই অবস্থায় আসে নাই, তখন আরো স্থিতিশীলতা ছিল এবং সেখানে হয়তো কিছু লাভ হয়তো মানে কিছু লাভ হয়েছে সেখানে। আমার যেটা ধারণা ভুল হতে পারে অবশ্যই, সেটা হলো যে ওই আগের অবস্থায় এটা ফেরত যাবে না, মানে এখন যদি যদি কেউ যদি পাওয়ারে আসেও ধরেন কথার কথা, যদি বিএনপি ধরেন আগামী 3 বছর পর পাওয়ারে আসলো কথার কথা, আমার মনে হয় যে কোনো স্টার্ট ফ্রম ওয়ার আওয়ামী লীগ লেফট অফ, তারা এই এইটাই হয়তো একটু ডিফারেন্ট ডিগ্রিতে কন্টিনিউ করবে এই ধরনের জিনিসপত্রে। আমার মনে হয় না যে ওই অবস্থার ফেরত আসবে, বরং এই কালচারটা রয়ে যাবে, আমার সেটা মনে হয়।
এখানে বিষয়টা আসলে যে আমাদের যে পলিটিক্যাল হিস্ট্রি সেটা যেটা দেখায় সেটা হচ্ছে কি, আসলে আওয়ামী লীগ 5 জনকে মারলো, বিএনপি 10 জনকে, ওই আর 20 জনকে গুম করলো, 50-100 করে পারতেছে, মানে কম আর কোনো আসলে লক্ষণ কিন্তু লাস্ট
না। সেই জন্যই তো আমি বারবার যেটা বলতেছি, সমাজের ইডিওলজিক্যাল এথিক্যাল কালচারাল অর্ডারে চেঞ্জ আনতে হবে। আওয়ামী লীগ বিএনপি তে চেঞ্জ যায় না আপনি রাতারাতি ফল পাবেন না, কারণ আমি তো বলতেছি বারবার যে এরা একটা আরেকটার কাউন্টার পলিটিক্স করে, একটা আরেকটার থেকে কোন অংশে যে ধরেন আপনার কোয়ালিটিভলি খুব ভালো কিছু করে ফেলবে সেটা তো আসলে মানে বিশ্বাস করা মুশকিল। কিন্তু আমাদের যেটা দায়িত্ব হইতে পারে সেটা হলো সমাজের একটা এথিক্যাল অর্ডারের জায়গায়, কালচারাল পরিবর্তনের জায়গা থেকে আমরা অনেক বেশি সোচ্চার হইতে পারি। সোচ্চার হওয়ার গুলো দিয়ে যে মাইক্রো লেভেলের পার্সন গুলো যদি অ্যাক্ট করা শুরু করে, দেন এটা বৃহত্তর সমাজে হয়তো একটা ভালো ইম্প্যাক্ট বড় সময়ের জন্য হইলেও ফেলতে পারে।
ইনশাল্লাহ।
প্রশ্নটা হলো আসলে ওই জিনিসটা, আসলে মানে ওই যে চেঞ্জটা আসতে হবে, এটা কোন আইডিওলজিক্যাল বেস এর উপরে আসবে? কারণ মানে এটা আসলে একটা বড় আলোচনা, যা
ইসলাম দিয়ে চাই নাকি হালকা ইসলাম হালকা সেকুলারিজম, আমরা কি এই ফ্রেমওয়ার্ক এর মধ্যে রিভাইভাল চাই নাকি আমরা সবকিছু ভাঙ্গা চুরা একেবারে গুরুমার করে আবার জিরো থেকে শুরু করতে চাই? আসলে এটা একটা ম্যাসিভ ডিসকাশন, আর এটা এটা কখনোই সবাই একমত হতে পারবে না ডেফিনেটলি।
এটা নিয়ে আরেকদিন আলাপ করা যেতে পারে, এটা আমারও আগ্রহের বিষয় আসলে। ইডিওলজি নিয়ে আমরা একদিন আলাপ করতে পারি, ইডিওলজি কিভাবে ম্যাটার করে এবং ফাউন্ডেশনাল ইডিওলজি যখন এখন দুনিয়াতে যেগুলো আছে এগুলো কিভাবে ফাংশন করে এবং একটা আরেকটার সাথে যে বেসিক্যালি ক্রাইসিসটা কি, মানে ধরেন ঝগড়াটা কি, ইডিওলজির ঝগড়াই তো, মানে এন দা ডে বা ধরেন একদম গোড়ার থেকে যদি দেখি
মতাদর্শের সব
আমার কিন্তু ডিসকাশনের পডকাস্টে আবার ডাকার আগ্রহ অনেক বেড়ে গেছে।
আমি তো জানি না কি বললাম, কোনো বস্তু উল্টা পাল্টা বলছি হয়তো, আপনি দর্শকরা মাফ করবেন, যারা শ্রোতা শুনলেন আর সবাই সবার জন্য দোয়া করবেন এবং অবশ্যই বাংলাদেশের জন্য দোয়া করবেন, বাংলাদেশ যেন এই সংকট থেকে দ্রুত উদ্ধার পায় এবং আমরা যেন সবাই মোটামুটি যার যার অবস্থান থেকে আমাদের সর্বোচ্চ ন্যায় আনুক আচরণটা করতে পারি। হ্যাঁ, সেই তৌফিক যেন আমাদের থাকে। সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য বিশেষ করে দোয়া করবেন। এই আর কি, সবাইকে ধন্যবাদ এবং আপনার সাথে কথা বলে বেসিক্যালি আমি অনেক উপকৃত হইলাম, অনেক ধরনের ইনসাইট পাইলাম, হয়তো নতুন করে চিন্তা ভাবনা করা যাবে। হ্যাঁ, এবং আশা করি আরো কথা হবে আপনাদের সাথে।
আমাদের দুজন গেস্ট দুজনকেই অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়ের। আমরা তাহলে আজকে শেষ করতে পারি। আমাদের যারা লিসেনার তাদেরকে আমাদের পডকাস্টের সাথে থাকার জন্য অনুরোধ, লাইক শেয়ার কমেন্ট দিয়ে অ্যাক্টিভ থাকবেন। আমাদের ফেসবুক পেজ www.facebook.com/themuslimglass, ওয়েবসাইট হচ্ছে www.themuslimglass.com। সবার সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।